দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 106তম এপিসোডের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন ডক্টর। ওনার নাম ডাক্তার জুবায়ের ইবনে জামান। ওনার বাড়ি ফরিদপুর জেলার মধুখালীতে। উনি বর্তমানে খুব নাম করা একটি মেডিকেল রিলেটেড প্রতিষ্ঠান, যারা মূলত রিসার্চ নিয়ে কাজ করে, সেটাতে কর্মরত রয়েছেন। সঙ্গত কারণে ওনার কর্মস্থলের নামটি বলতে পারছি না। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি মূলত মেডিকেল কলেজের যে হোস্টেল, এই হোস্টেলকে কেন্দ্র করে। সাধারণত ডক্টররা আমাদেরকে যে ঘটনাগুলো দেন মর্গ বা এই টাইপের কোনো কিছু, তবে এই ঘটনাটি মূলত মেডিকেল কলেজের হোস্টেলে ঘটেছিল। উনি ঢাকার একটি নাম করা মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন, আর সেই মেডিকেল কলেজেরই হোস্টেলে এই ঘটনাটি ঘটেছিল। সঙ্গত কারণে মেডিকেল কলেজের হোস্টেলের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের যে মেডিকেল কলেজ এবং সেখানে যে ছাত্রাবাসটা রয়েছিল, ওই ছাত্রাবাসটা, মানে উনি যেটাতে থাকতেন, এটা বেশ পুরনো ছিল। আর সালটা ছিল 2014 সালের দিকে, মানে ঘটনা যখন ঘটে আর কি। তো ওই মেডিকেল কলেজে, ওই ছাত্রাবাসে যে কয়েকটা তলা ছিল, মানে একতলা, দোতলা, তিনতলা, মানে দেখা যেত যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা থাকত হচ্ছে নিচতলাতে, এভাবে আস্তে আস্তে একটু উপরের দিকে যেত। আর একদম নিচের যে তলাগুলো, সেখানে সুযোগ সুবিধা কম ছিল, কারণ সিনিয়রদের ব্যস্ততাও বেশি, লেখাপড়ার চাপও বেশি, আর বিভিন্ন ধরনের অনেক কাজ তাদেরকে করতে হতো, যার কারণে তাদের সুযোগ সুবিধাটা একটু বেশি থাকতো, সঙ্গত কারণেই আর কি। তো উনি কিন্তু তখন ছিলেন প্রথম বর্ষের স্টুডেন্ট 2014 সালে। তো কোনো একটা ঝামেলার কারণে ওই সময় সাময়িকভাবে ওনাদের ওই হোস্টেলটা বন্ধ করে দেওয়া হয়। তো ওই সময় সবাই নিজ নিজ বাড়িতে ঘুরে আসার সুযোগও পায়। তো কোনো কারণ ছাড়াই এই জামান ভাই এবং ওনার সাথে আরো কয়েকজন ওনা থেকে গিয়েছিলেন। তবে সময়টা খুব খারাপ কাটছিল না। মেডিকেল কলেজের হোস্টেলে কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে দিন বা রাত একই রকম মনে হয়, একই রকম ভাবে সবাই হাঁটাহাঁটি করে। কারণ হচ্ছে মেডিকেল কলেজে যারা পড়েন তাদের লেখাপড়ার একটা চাপ তো থাকেই, তাছাড়া যারা ইন্টার্নি ডক্টর রয়েছেন তাদের বিভিন্ন সময় ডিউটি থাকে, মানে দিন রাত 24 ঘন্টাই কেউ না কেউ ডিউটি করছেন, তারা আসছেন আর একজনরা চলে যাচ্ছেন, এইভাবেই কখনো শুনশান নিরবতা হয় মেডিকেল কলেজের হোস্টেলগুলোতে, এমনটা আসলে হয় না। দিন রাত 24 ঘন্টার পরিবেশ পরিস্থিতি একই রকমই থাকে। তো এরকম পরিবেশ যেহেতু মেডিকেল কলেজের হোস্টেলগুলোতে থাকে, কিন্তু সেই মেডিকেল কলেজের হোস্টেল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সন্ধ্যার পরপরই কিন্তু বেশ শুনশান নিরবতা চলে আসে। তো কোনো কাজ ছিল না, টুকটাক লেখাপড়া করছিলেন উনি ওনার রুমে বসে। তো উনি কি করেছেন, মোটামুটি 7টা কি 8টা এরকম একটা সময় পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। তো উনি যখন ঘুম ভাঙে তখন 10টার থেকে কিছুটা বেশি, 10:30 বা 10:20 এরকম আর কি সময় হবে। মূলত ঘুম ভেঙে যাওয়ার কারণ হলো ক্ষুধার কারণ, মানে ওনার ক্ষুধা লেগেছে, রাতে খান নাই, তো উনি তো পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলেন। তো উনি চিন্তা করলেন যে যাই নিচ থেকে কিছুটা খেয়ে আসি। তো উনি নিচে গিয়েছেন, নিচে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আবার উপরে চলে এসেছেন। তো তখন বাজে 11:30 বা কিছুটা আড্ডা দিয়েছেন আশেপাশের কিছু মানুষের সাথে, তো এরপর 11:30 নাগাদ উনি আবার হোস্টেলে ফিরে এসেছেন। হোস্টেলে ফিরে আসার পর যেহেতু একটা দীর্ঘ সময় উনি ঘুমিয়েছেন সন্ধ্যার পরে, এখন রাতের বেলা তো ঘুম আসবে না, উনি চিন্তা করেন যে এখন তো ঘুম আসবে না, এক কাজ করি আমি একটু ছাদের দিকে যাই বা একটা সাইডে যাই, ওখানে গিয়ে আমি একটু মোবাইল চালাই। তো উনি মোবাইলটা নিয়ে একটা জায়গায় চলে গিয়েছেন। যাওয়ার পর উনি মোবাইল চালাচ্ছেন, উনি প্রায় 3-4 ঘন্টা বা 4 ঘন্টার কাছাকাছি একটা সময় উনি মোবাইল চালিয়েছেন। মানে মোবাইলের জগতে ঢুকলে বা নেট দুনিয়ায় ঢুকলে কখন যে সময় চলে যায় মানুষ আসলে বুঝতেই পারে না। তো ওনার বেলা ওইটাই হচ্ছিল, উনি ছাদের এক কোনায় উনি অন্ধকারের মধ্যে বসে বসে এই মোবাইল চালাচ্ছিলেন আর কি। হঠাৎ করে মোবাইলের যেখানে টাইম যেই জোনটা থাকে আর কি, যেটাতে দেখা যায় যে উনি দেখেন যে রাত প্রায় 3:30 আশপাশ এরকম হয়ে গেছে। উনি চিন্তা করলেন এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না, এখন আমার রুমে গিয়ে শুয়ে পড়লে হয়তো ঘুম হবে। তো ওই চিন্তা করেই উনি মোবাইলটা পকেটে ঢুকিয়ে হাঁটা দিবেন আর কি, মানে ছাদ থেকে আবার সিঁড়ি দিয়ে নেমে ওনার রুমে চলে আসবেন। তো হঠাৎ করে উনি খেয়াল করেন যে কোনো কারণ ছাড়াই ছাদের একটা জায়গায়, ওখানে কিছু গাছপালাও ছিল আর কি, ছাদে কিছু কিছু ছোট ছোট টবের মতো গাছ ছিল, তো ওইখানে মনে হচ্ছে একটা বাতাস ঘুরপাক খাচ্ছে। তখন কিন্তু গরমকাল ছিল না, শীতকাল পড়ছে এরকম একটা অবস্থা আর কি। তো ওই জিনিসটা ওনার থেকে খুব বেশি দূরে না, হয়তো বা 1 মিটার বা তার কিছুটা দূরে হবে, খুব বেশি দূরে না। তো উনি বিজ্ঞান দিয়ে চিন্তা করে কিছুটা সময় বেশ উপভোগই করলেন এই বাতাসের ঘুরপাকটা। কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে এটা বড় হচ্ছে, মানে এটার পরিধিটা বড় হচ্ছে। প্রথমে ছোট্ট একটু জায়গা নিয়ে বাতাসটা ঘুরপাক খাচ্ছিল, এখন মনে হচ্ছে এই পরিধিটা মানে যে জায়গা নিয়ে সেটা ঘুরপাক খাচ্ছিল এটা আরো বিস্তৃত হচ্ছে। প্রায় একই জায়গায় 10 মিনিট ধরে ঘুরপাক খাচ্ছে, এবং যত ঘুরপাক খাচ্ছে তত আস্তে আস্তে এর পরিধিটা বড় হচ্ছে। এই যে বান কুড়ালি বলে না, ওই রকমটা। তো এইখানে হঠাৎ করে এইরকম বাতাসের পাক হওয়া তো স্বাভাবিক কিছু না। উনি প্রথম দিকে বিষয়টা সায়েন্স দিয়ে চিন্তা করেছেন যে নিম্নচাপের কারণে বা বিভিন্ন প্রাকৃতিক কারণে এটা হয়, কিন্তু এভাবে টানা 10 মিনিট একই জায়গায় ঘুরপাক খাবে, বিষয়টা কি স্বাভাবিক? উনি বেশ ভয় পেলেন। উনি ওখান থেকে চলে আসার চেষ্টা করছিলেন, কিন্তু মনে হচ্ছিল ওনার পা ওখান থেকে চলছেই না। যাই হোক, উনি একদম ফ্রিজ হয়ে গিয়েছিলেন ওইখানে, বিষয়টা কিন্তু এরকম নয়। উনি শরীরের শক্তি সঞ্চয় করে আল্লাহর নাম নিয়ে, ওই জিনিসটা ওই রকমই কিন্তু ছিল, উনি ওইখান থেকে আস্তে আস্তে করিডোর দিয়ে, মানে প্রথমে সিঁড়ি নিয়ে তারপর করিডোর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। মানে নামার সময় ওই ধরনের কোনো সমস্যা হয়নি। তো উনি যখন ওনার যেখানে রুম ওই তলাতে চলে এসেছেন, তখন কিন্তু প্রথমে করিডোর পড়ে, আর করিডোর দিয়ে যাওয়ার সময় প্রথমে একটা ওয়াশরুম পড়ে। তো ওয়াশরুমটা দেখে মনে হলো যে এর কি একটা জিনিস দেখলাম, এক কাজ করি অজু করে রুমে যাই, তারপর শুয়ে পড়ি। তো উনি অজুখানায় কেবল ঢুকবেন, মানে ওখানে যেই জায়গাটা তো অজু করা যায় আর কি। তো ঢোকার সময় হঠাৎ করে কি হয়েছে, একটা লোক বের হলো। লোকটার শরীরে সবুজ রঙের পাঞ্জাবি পরা ছিল, বেশ উঁচু লম্বা ছিল। তো ওনার যে হাইট মনে হচ্ছে ওনার মাথা এবং ওনার কোমর এরকমটা। তো এত লম্বা মানুষ, উনি আর তাড়াহুড়া করে ওই লোকটার চেহারার দিকে তাকানোর আসলে সুযোগ পান নাই বা ওরকম কিছু মনেও হয় নাই। কিন্তু যখনই ওই লোকটার মুখোমুখি হয়েছে, ওই লোকটাই তাকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম বলে। তো উনি ওয়ালাইকুম আসসালাম বলে ওয়াশরুমে ঢুকে গেছেন। জাস্ট 3 সেকেন্ড পরে হঠাৎ করে মনে হচ্ছে আচ্ছা এটা আমি কি দেখলাম, এত বড় লম্বা মানুষ এখানে কোত্থেকে এলো, মেডিকেল কলেজের হোস্টেলে এই বহিরাগত কোত্থেকে এলো এত রাতের বেলা। তো উনি চিন্তা করলেন যে এই লোকটার হাইট তো মনে হয় অনেক হবে। এই সমস্ত চিন্তা করে উনি দ্রুত আবার ওয়াশরুমের ওই জায়গা থেকে, যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলেন ওখান থেকে দ্রুত বের হয়ে দেখার চেষ্টা করছেন যে ওই লোকটা কোথায় গেল। কিন্তু উনি বের হয়ে কাউকে দেখতে পান নাই। জাস্ট 3 সেকেন্ড হয়েছে বা সর্বোচ্চ 5 সেকেন্ড হয়েছে, সালাম দেওয়ার সাথে সাথে কিন্তু উনি মানে উত্তর নিয়ে তার কিছুটা পরে মনে হয়েছে সালামটা কে দিল, আমি কার সালামের উত্তর নিলাম, আর এই লোকটাই বাকি। মূলত এই টোটাল সময়টা 5 সেকেন্ডের মতো ছিল। তো উনি তো বাইরে গিয়ে কাউকে দেখতে পেলেন না। তো উনি আবার চিন্তা করলেন যে ওনার হলে একজন আছে, সে তাবলিগ জামাত করে, তো সে আবার হয়তোবা রুমে আসছে। এই চিন্তা করে উনি চিন্তা করলেন যে যাই তার রুমের ওখানে গিয়ে দেখি তো সে কি করে। আর এটা উনি চিন্তা করছেন হয়তোবা রাতের বেলা, একটু আগেই তো ওখানে কি উল্টাপাল্টা জিনিস দেখে আসছেন, যার কারণে চোখে হয়তোবা ধাঁধা লাগতে পারে। স্বাভাবিক আকৃতির মানুষও হয়তোবা হঠাৎ করে মনে হতে পারে, সেটা অনেক লম্বা, এটা হতেই পারে মনে। তো উনি কি করেছেন, যেই রুমটাতে ওই তাবলিগ জামাতের এক ভাই থাকতেন ওই রুমের ওখানে গিয়েছেন। তো উনি ওখানে গিয়ে দেখেন যে রুমটা ভেতর থেকে লক করা, রুমের জানালাটা খোলা আছে, করিডোরের পাশে জানালাটা রয়েছে, আর ভেতরে লাইট বন্ধ, ফ্যান চলছে, এবং পুরনো ফ্যান তো ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছে, সেই ফ্যানের ওই ক্যাচ ক্যাচ শব্দটা উনি কিন্তু শুনতে পাচ্ছেন এবং স্পষ্ট দেখতেও পাচ্ছেন, অন্ধকার যতটুকু দেখা যায় বাইরে থেকে করিডোর থেকে ওই রুমের মধ্যে। তো ওটা দেখে এবং ওই বিছানার যে অবস্থাটা ওনার কাছে মনে হলো, ওই অন্ধকারের ভিতরে তাতে মনে হলো যে ওই ভাই রুমের মধ্যে ঘুমাচ্ছেন, এবং ওনার ঘুমটা বেশ গভীর, কোনো সারা শব্দ নাই ওখান থেকে। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত তাড়াতাড়ি উনি এসে রুম বন্ধ করে শুয়েও পড়বেন, বিষয়টা কেমন না। তো যাই হোক, উনি এই বিষয়টা আর খুব যে চিন্তা করবেন এমন না, উনি ওনার রুমে চলে যান। তো উনি যতটা ওনার রুমের দিকে আগাচ্ছেন এক পা দুপা করে, মনে হচ্ছে ওনার শরীরটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, এবং কোনো একটা অজানা ভয় ওনার শরীরের মধ্যে শিহরণ সৃষ্টি করছে, যার কারণে ভয় তার শরীরে কাটা দিচ্ছে এবং তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আসলে কি ভয় এটা উনি বুঝতে পারছেন না। তো যেই উনি ওনার রুমের সামনে গিয়েছেন, তখন একটা কোমল মিষ্টি বাতাস ওনার নাকে এসে লাগে এবং শরীরেও লাগে, এবং এই বাতাসটা লাগার পরে নাকি উনি একদম সবকিছু ভুলে যান, এবং ছাদে কি হয়েছে, একটু আগে ওয়াশরুমে কাকে উনি দেখলেন, সবকিছুই ভুলে যান। তারপর উনি কি হয়েছেন, উনি এক বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন, আর চারপাশ এমন ভাবে ঠান্ডা হয়ে আসে, ওই সময় তো ঠান্ডার সময় ছিল, তো উনি ঠান্ডায় বেশ কাঁপাকাঁপি করছিলেন এমন একটা অবস্থা। এরপর হঠাৎ করে ওনার মনে হলো যে ওনার চোখের সামনে কোনো একটা অবয়ব ভেসে উঠেছে, মুখটা একদম সাদা, তবে মুখটা স্পষ্ট না, তবে এই অবয়বটা বেশ লম্বা, ওনাকে কিছু একটা বলতে চাচ্ছে এবং সে বলার চেষ্টাও করছে, কিন্তু তার কথা এই জামান ভাই বুঝতে পারছেন না। উনি এই জিনিসটা দেখতে দেখতে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। মূলত উনি ঘুমের মধ্যেই ছিলেন, ওই শুয়ে পড়েছিলেন, এরপরে ওই অবয়বের ওই একটা ছবি বা প্রতিচ্ছবি ওনার চোখের সামনে ভেসে ওঠে। তো ভেসে ওঠার পর উনি যখন ওনার ঘুমটা যখন ভেঙে যায়, তখন উনি অবাক হয়ে যান যে একটু আগে তো রাত ছিল, চারপাশে এখন এত আলো কোত্থেকে এলো। উনি ওনার মোবাইলের ঘড়ির যে অপশনটা রয়েছে সেখানে তাকিয়ে দেখেন এখন দুপুর আড়াইটা বাজে। উনি অবাক হন, এ কিভাবে সম্ভব, আমি এতক্ষণ ঘুমিয়েছি, প্রায় 10 ঘন্টা আমি ঘুমালাম, এটা কিভাবে সম্ভব, এটা আমার কাছে মনে হলো আমি তো মাত্র শুয়েছি, কিন্তু এতটা সময় কিভাবে চলে গেল। তখন উনি শরীরে হালকা জ্বর অনুভব করলেন এবং ঘাড়ের কাছে কিছুটা ব্যথা অনুভব করলেন। তো এইসব চিন্তা করছেন যে এত সময় আমি কিভাবে ঘুমাইলাম। তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে ওনার নাম ধরে, ওনার নাম তো জামান, ওনার নাম ধরে ডাকছেন ওনারই পরিচিত একজন সিনিয়র বড় ভাই। তো মূলত ওনার ডাকেই হয়তোবা ঘুম ভেঙেছে, উনি এটা চিন্তা করছেন। উনি রুম থেকে বের হয়ে গেটের দিকে যান, গেটটা আবার তালা লাগানো ছিল, তো উনি মূলত ওই গেট খোলার জন্য ডাকছিলেন। তো গেট খুলতে খুলতে উনি খেয়াল করলেন যে এই ভাইয়ের মুখে ব্যাপক বিরক্তির ছাপ, কিছু একটা তো হয়েছেই, আসলেই তাই। তো ওই ভাই বললেন উনি সকাল 9টায় আসছেন, এই জামান ভাই যেই অংশে থাকেন সেই অংশের যে গেটটা সেখানে ডাকাডাকি করেছেন, যেহেতু নিচতলাতে থাকতেন আর কি, তো উনি তো টের পান নাই। এরপর উনি পাশের আর একটা হলে গিয়েছেন, ওখানে পরিচিত যারা ছিল সেখানে উনি বিশ্রাম নিয়েছেন। এরপর 12টার দিকে নাকি আবার এসেছেন, আবার এসে ডাকাডাকি করেছেন, কিন্তু পান নাই। এখন অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর তারপরে ওনাকে পাওয়া গেছে, এটা আর কি উনি বললেন। এই জন্য উনি একটু বিরক্ত হয়েছেন আর কি, হওয়াটাই স্বাভাবিক। তো উনি এই সমস্ত কথা বলতে বলতে উনার রুমের দিকে গেলেন। উনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি হচ্ছে তাবলিগ করেন আর কি। তো উনি রুমের ওখানে যাচ্ছেন এবং বলছেন যে আমার রুমে তো এখন দুটা তালা লাগাইছি, চুরি টুরি হয়ে যায় মাঝে মাঝেই, এই জন্য দুইটা তালা লাগাইলাম। এ কথা শোনার পর এই জামান ভাই চমকে উঠলেন। তখন ওনার বেশ কিছু কথা মনে পড়ে গেল। উনি একটা ঘোরের মধ্যে ছিলেন, অনেক কথাই মনে করতে পারছিলেন না। তখন মনে পড়লো, আরে রাতের বেলা না ওনার রুম ভেতর থেকে বন্ধ দেখলাম, ভেতরে ফ্যান চালানো দেখলাম আমি, ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আমি শুনলাম, একটা জানালাও খোলা ছিল। তো উনি এখন কোত্থেকে এলেন, এসব কথা কিন্তু উনি চিন্তা করছেন, কিন্তু এই ব্যাপারগুলো বলেন নাই। তো ওই ভাইয়ের সাথে উনি হাঁটতে হাঁটতে ওনার রুমের সামনে যান। ওই ভাই তার যেই দরজা, সেই দরজায় দুটো তালা লাগানো ছিল, সেই দুটো তালা উনি চাবি দিয়ে খোলেন। খোলার পর দেখা গেল যে ওই রুমের জানালাও বন্ধ ছিল বাইরে থেকে। তো ওই ভাই ঢুকে ভেতর থেকে আবার জানালাটা খুললেন। এদিকে জামান ভাই অবাক হলেন যে তাহলে রাতের বেলা আমি কি দেখলাম, এই রুমটাই তো। উনি কিন্তু স্পষ্ট বুঝেছিলেন যে ওই রুমটাই, এমনটা না যে অন্য রুম উনি দেখে মনে করেছিলেন যে এই বড় ভাইয়ের রুম, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু এই ব্যাপারটা ওই বড় ভাইকে উনি আর বললেন না। তো এর পরে কেটে যায় প্রায় দুই বছর। এই দুই বছরের ভিতরে এই বিষয়টা উনি একদম ভুলেই গিয়েছিলেন, আর এই বিষয়টা নিয়ে উনি কারোর সাথে খুব একটা আলোচনাও করেন নাই। দুই বছর পর উনি ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, তো হঠাৎ করে উনি সিঁড়ি দিয়ে যখন নামছিলেন, তখন ওই দিনের কথা, 2014 সালের ওই দিনের কথা, যখন সিঁড়ি দিয়ে ওই ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমেছিলেন, এসেই ওই ওয়াশরুমে ওযু করার জন্য ঢুকেছিলেন, ঢুকতে গিয়ে একটা অভাব দেখেছেন, ওই কথাটা ওনার মনে পড়ে। তো মনে পড়ার পরে চিন্তা করেছেন এইবার বাড়িতে গিয়ে উনি এই বিষয়টা মা বাবার সাথে শেয়ার করবেন কোন একটা গল্পের আড্ডায়। তো উনি বাড়িতে যান, যাওয়ার পর উনি কোন একটা পারিবারিক আলাপ আলোচনা চলছিল, তখন এই আলোচনার একটা পর্যায়ে এসে বা শেষ দিকে এসে এই জামান ভাই ওনার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি ওনার মা বাবা সহ আশেপাশের কয়েকজনকে বলেন। তো এটা শোনার পর ওনারা আসলে অবাক হলেন না, বরং ওনারা চিন্তিত হলেন। অনেক সময় ধরনের ঘটনা শোনার পর মানুষ অবাক হয় না যে আরে ঢাকা শহরে এটা ঘটে, মেডিকেল কলেজ হোস্টেলটা ঘটে, এত আলো টালো থাকে চারদিকে, এখানেও এটা ঘটে, বিষয়টা কিন্তু ওনারা এরকম মনে করলেন না। ওনাদের মনে হলো ওনারা বেশ চিন্তিত, আর এই চিন্তার কারণ কি এটা ওনারা নিজে থেকেই বলেন। জামান ভাইয়ের মা শুরুতে বলেন একটা ঘটনা, ছোটবেলার একটা ঘটনা যেটা জামান ভাইয়ের সাথে ঘটেছিল, সেটি হচ্ছে ওনার বয়স তখন 4 কি 5 হবে। তো ওই পিঠা বানানোর একটা সময় ছিল, তো যখন গ্রামে অনেকে পিঠা বানাচ্ছিল, তখন এই জামান ভাইয়ের যিনি মা উনি পিঠা বানাচ্ছিলেন, আর ওই বাড়িতে এই জামান ভাইয়ের মাওয়াই ছিলেন। মাওয়াই মানে হচ্ছে দাদি বা নানির মাকে মাওয়াই বলা হয় আমাদের দেশে আর কি। তো ওনার মাওয়াই মা ছিলেন, তার আবার মুখে দাঁত ছিল না, তখন যে পিঠা বানানো হয়েছে, তো উনি জামান ভাইয়ের মা বললেন যে এই যা এই পিঠাগুলো নিয়ে তুই আর তোর মাওয়াই মিলে খা। তো উনি কি করেছেন, কয়েকটা পিঠা দিয়েছেন, কারণ বৃদ্ধ মানুষ যিনি উনি তো আসলে দাঁত নাই, ওনার খেতে অনেক সময় লাগে, আর জামান ভাই তো ছোট মানুষ, ওনার আর কয়টা পিঠাই খাবেন। তো পিঠা 4-5টা করে দেয়, অল্প সময় পরে আবার ওই বাটিটা নিয়ে আসে, আরো দিতে হবে, তো উনিও দিয়ে দেন, যেমন জামান ভাইয়ের মাও দিয়ে দেন। তো এইভাবে প্রায় 25-30টা পিঠা যখন উনি দিয়েছেন, তখন মনে পড়ে আরে এত পিঠা খাচ্ছে তাকে, ঘরে তো দুইজন লোক ছাড়া কোনো লোক নাই, ওই জামান আছে আর তার মাওয়াই আছে, কিন্তু এত পিঠা যাচ্ছে কই, কারণ ওই মাওয়াই তো এত পিঠা খাওয়ার লোক না, ওনার তো সেই বয়স নাই, আর চাইলেও সেটা পারবেনও না, পিঠা খাচ্ছে কে। তো ওখানে গিয়ে দেখেন সত্যি পিঠা মাত্র একটা রয়েছে, এবং একটা পিঠা জামান ভাইয়ের হাতে, অন্য পিঠাগুলো মনে করেছিলেন যে জামান ভাই নষ্ট করে ফেলছে ছোট মানুষ, কিন্তু না, কোনো পিঠা নষ্টের কোনো আলামতি নেই। আর ওই যে মাওয়াই যিনি উনি একটা পিঠা খেয়েছেন অনেক কষ্টে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে বাকি পিঠাগুলো কোথায় গেল, তো এটা কিন্তু উনি চিন্তা করেছেন। তখন এই বিষয়টা যখন এই জামান ভাইয়ের দাদিকে জিজ্ঞেস করেছেন আড়ালে কোন একটা সময় ওই দিনই আর কি, তখন ওনার দাদি ওই বিষয়টা বলেন যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো না, পরদিন সকালে কথা বলবো। তো উনি বলেন, মানে ওই দাদির ভাষ্য মতে, যে ওই মাওয়েমার ঘরে নাকি অনেক আগে থেকে একটা জিন রয়েছে, সে খুব ভালো জিন, তো মাঝে মাঝে আসে কিন্তু কেউ ওইভাবে বুঝতে পারে না। তো ওই জিনটাই হয়তোবা এই পিঠাগুলো খেয়েছে, তো এটা নিয়ে ভয়ের কিছু নাই। তো এইটা যখন এই জামন ভাইয়ের মা জামন ভাইকে বলেন, ঠিক এই ঘটনাটা বলার পর জামন ভাইয়ের আব্বু বলেন যে ওনার বয়স যখন 5-6 বছর ছিল, কোনো একটা কারণে বিকালের দিকে তার কাকার বাড়িতে যাওয়ার দরকার হয়, তো ওনার নানি নানির সাথে উনি যান। ওই সময় অবশ্য ওনার বাবা, মানে জামন ভাইয়ের বাবার বাবা, মানে জামন ভাইয়ের দাদা, উনি অবশ্য 2 দিনের জন্য বাড়িতে ছিলেন না। তো যাই হোক, উনি নানির বাড়ি গিয়েছেন, সরি নানির সাথে ওই কাকার বাড়িতে গিয়েছেন। তো ওদিকে ওখানে গিয়ে উনি খেলাধুলায় মত্ত হয়ে গেছেন, একদম কাছাকাছি আর কি। এদিকে নানি ওই বাড়িতে তার জরুরি আলাপ আলোচনা শেষ করে আবার বাড়ির দিকে ফিরবেন, তখন এই জামন ভাইয়ের বাবাকে দেখতে পাচ্ছেন না। কি একটা সমস্যা, এখন সে কোথায় গেল? এটা কিন্তু জামান ভাইয়ের বাবার নানির কথা বলছি আর কি। তো যাই হোক, তো উনি চিন্তা করেছেন হয়তোবা জামান ভাইয়ের বাবা চলে এসেছেন বাড়িতে, ওই চিন্তা করে উনিও বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তো এই ঘটনাটা কিন্তু ঘটেছিল ওই মধুখালী গ্রামে আর কি, ফরিদপুর জেলার মধুখালী গ্রামে। তো বেশ অনেকক্ষণ পর জামান ভাইয়ের বাবা, উনি চিন্তা করলেন কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল, সবাই যে যার মতো বাড়িতে চলে গেছে, নানি তো আসে না। তো উনি আবার ওই নানি যে কাকাদের বাড়িতে গিয়েছিলেন সেই কাকাদের বাড়িতে যান, শুনলেন যে নানি তো সে বাড়িতে চলে গেছে। তো উনি তো ভয় পেয়েছেন যে নানি আমাকে রেখে চলে গেল, এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তো উনি এক দৌড় দিয়েছেন, এদিকে কাকার বাড়ির লোকজন বলছে আরে দাঁড়া, সাথে একটা লোক দেই তারপরে যা, কিন্তু না, উনি দৌড় দিয়েছেন একদম মানে নিজের বাড়ির দিকে। তো বাড়ির দিকে যখন দৌড় দিয়েছেন, প্রতিমধ্যে একজন মানুষের সাথে হঠাৎ করে নাকি ধাক্কা লাগে। তখন চারদিকে অন্ধকার হয়ে গেছে, বিষয়টা এরকম না কিন্তু, মানে মাগরিবের আজান হয়েছে আর কি। তো একজনের সাথে ধাক্কা লাগে, ধাক্কা লাগার পর উনি পড়ে যান, পড়ে যাওয়ার পর দেখেন যে বিশাল আকৃতির একটা অবয়ব, এই অবয়বটা মূলত ওখানে দাঁড়ানো, তার সাথে ধাক্কা লেগেছে। আর ওই অবয়বটা দেখেই উনি সেন্সলেস হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখতে পান যে উনি বাড়িতে ওনাদের বিছানায় শুয়ে আছেন, আশেপাশে ওনার পরিবারের বেশ কয়েকজন লোক। তো জানা যায় যে ওনার আরেকজন আত্মীয় ওনাকে আনার জন্য গিয়েছিলেন। জামন ভাইয়ের বাবার নানি কিন্তু বাড়িতে চলে এসেছিলেন, কিন্তু ওনার ওই আত্মীয় আবার বলেছিলেন যে ছেলেটা এখন কোথায়, যাও তো তুমি যাও, যা একটু নিয়ে আসো। তো উনি ওই পথ দিয়ে যাওয়ার সময় ওনাকে ওই পথে অজ্ঞান অবস্থায় পান। তখন যে খুব বেশি অন্ধকার হয়েছে চারদিকে, বিষয়টা এরকম নয়, তবে গ্রামের রাস্তা তো শুনশান নিরবতা ছিল, ওইখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। ওই রাত্রেই ঘটে আর একটা ভয়ানক ঘটনা, সেটা হলো ওই রাত্রে ওই বাড়ি এবং আশেপাশে কয়েকটা বাড়ি ওনাদের আত্মীয় স্বজন, রাতের বেলা প্রচন্ড ঝড় হয়, কিন্তু ওই সময় কিন্তু ঝড়ের সিজন না, ঝড় শুরু হয়েছে। এবং ওনাদের ঘরের চাল ছিল হচ্ছে সিমেন্টের টিন, সিমেন্টের টিন আগে আগেকার দিনে আমরা দেখতাম আর কি, এখন এটা খুব কম দেখা যায়। তো ঘরের চাল ছিল সিমেন্টের টিনের। তো হয়েছে কি যে ঘরের পাশে যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর ডালগুলো মানে এত বাতাস, ডালগুলো এসে বারবার শুধু টিনে বাড়ি দিচ্ছে, ঝাপটা দিচ্ছে, এবং সেটা আওয়াজও হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই গাছগুলোর ডাল এত বড় নয় যে সেটা এসে ওই চালে বাড়ি দিবে, বা বাতাস হলেও এতটা ওই গাছগুলো ঝুঁকে যাওয়ার কথা নয়। তো এরকম বেশ খানিকক্ষণ যখন হয়, তখন ওই মাওয়াইমা নাকি বলে ওঠে, মানে জামান ভাইয়ের মাওয়াইমা, উনি বলে ওঠেন যে আপনি আজকে চলে যান, আমার নাতিটা বেশ ভয় পেয়েছে আপনাকে দেখে, আপনি রাগ করেন না, আমার নাতিটা ভয় পাচ্ছে, আর ওকে ভয় দেখায়েন না। এই কথা বলার পরে নাকি একদম চারদিকে শুনশান নিরবতা চলে আসে। মূলত এই যে মাওয়াই যিনি, ওনার সাথে যে জিনটা থাকে, ওই জিনটা মাওয়াইকে খুব স্নেহ করতেন এবং ওনার খুব যত্ন নিতেন, কখনো কিন্তু কোনো কষ্ট দিতেন না। অনেক সময় হয় না ওই যে জিনে আসলে কষ্ট হয়, তারপরে অনেক অশান্তি করে, অনেক সমস্যা হয়, বিষয় এরকম না। তো উনি যে রাতের বেলা একা একা ফিরছিলেন, বিশেষ করে সন্ধ্যার দিকে, আর তার নাতিকে একা ফেলে রেখে উনি চলে আসছেন, বিষয়টা ওই জিনের কাছে ভালো লাগেনি। আর উনি মহিলা মানুষ, সন্ধ্যার সময় একা একা আসছেন, ওই সময় তো পথে অন্য কোনো দুষ্টু জিনের নজর ওনার উপর পড়তে পারত, কোনো সমস্যা হতে পারত। তো এই বিষয়টা তো ওনার বোঝা উচিত ছিল, সাথে একটা পুরুষ লোক নিয়ে আসা উচিত ছিল। মূলত এই কারণেই ওই জিনটা রাগ করেছিলেন যে এই ধরনের কাজ ভবিষ্যতে আর করা যাবে না। তো উনিও পরবর্তীতে ভুলটা বুঝতে পেরেছিলেন যে ওইভাবে সন্ধ্যার সময় তার নাতিকে না নিয়ে চলে এসেছেন দ্রুত, আবার সাথেও কোনো পুরুষ মানুষ না নিয়ে চলে এসেছেন। আসলেই তো ওই সময় সন্ধ্যার সময় কোন একটা দুষ্টু জিনের নজর তো পড়তেই পারত। তো এটা ছিল তার কাছে তার তরফ থেকে একটা সতর্ক বার্তা। তো এটার মাধ্যম দিয়ে, বিশেষ করে ওই ধরনের একটা ঝড়ো আবহাওয়ার মাধ্যম দিয়ে ভয় দেখিয়েছিলেন মূলত। তো যাই হোক, এরপরে ওই পরিবারে ওই জিন বিভিন্ন সময় তার উপস্থিতি জানান দিয়েছিল। তো মূলত এই জামান ভাইয়ের মা বাবা এই চিন্তা করে ভয় পেয়েছিলেন যে হয়তোবা ওই মাওয়ের সাথে থাকা জিনটাই হোস্টেলে তার সাথে দেখা দিয়েছিল, বিশেষ করে অজুখানায়। যেহেতু নিজে থেকে সালাম দিয়েছেন ওই জিনটা, তাহলে নিশ্চয়ই এটা ভালো জিন আর এটা মাওয়াইমায়ের সাথে থাকাই ওই জিনটা। তো জামান ভাইয়ের সাথে আবার নতুন করে কোনো সমস্যা হবে না, তো ওই চিন্তা থেকেই মূলত তার পরিবার এই ভয়টা পেয়েছিলেন। তো যাই হোক, এই জিনটা খুবই ভালো, যে বিষয়টা যতটুকু এই ঘটনা থেকে জানতে পারলাম প্রিয় লিসেনার্স। আর হোস্টেলে এই ঘটনাটি ঘটেছিল। আর বানকুড়ালি রিলেটেড ঘটনা আমরা এর আগে বলেছি, এবং এটাও আপনাদেরকে বলেছি, কখনো যদি এই ধরনের কোনো ঘূর্ণিপাক সৃষ্টি হয়, এটা প্রাকৃতিক একটা কারণেই হয়, এটাও যেমন সত্য, আবার জিনের কারণেও বানকুড়ালি সৃষ্টি হয় এটাও সত্য। অনেকেই কিন্তু বাতাসের মধ্যে গিয়ে হুট করে দাঁড়িয়ে পড়েন, এটা কিন্তু ভুলেও করা যাবে না, হোক তা প্রাকৃতিক কারণেই হোক তা জিনের কারণেই। ধরেন প্রাকৃতিক কারণে ওখানে গিয়ে দাঁড়ালেন, আপনার তেমন কিছু হলো না, কিন্তু ওইখানে যদি কোনো জিনের উপস্থিতি থাকে বা ওই বানকুড়ালিটা জিনের উপস্থিতির কারণে হয়ে থাকে, তাহলে ওর মধ্যে যদি আপনি যান, আপনার ভয়ানক বিপদ হতে পারে। এত ভয়ানক বিপদ হতে পারে যেটা চিন্তারও বাইরে। এই জন্য জামান ভাই যে ওই বাতাসের মধ্যে গিয়ে দাঁড়ান নাই সাহস করে, এটাই একটা বড় বিষয়। যদি ওখানে উনি যেতেন হুট করে, তাহলে একটা সমস্যা হতে পারত। সে যত ভালোই জিন হোক না কেন, হঠাৎ করে তাদের এই ধরনের কর্মক্ষেত্রের মধ্যে কোনো মানুষ আসলে তারা খুব রাগান্বিত হন, তখন একটা প্রভাব মানুষের উপর পড়ে। তো এটি ছিল ঘটনা। এবং জামান ভাই পরবর্তীতে আরো কিছু ঘটনা আমাদেরকে দেবেন বলেছেন, আমি ওনার সাথে কথা বলেছি। তো ধন্যবাদ জামান ভাইকে, আপনার আরো ঘটনার প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের কিছুটা হলেও ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আর নতুন ঘটনায় যাওয়ার আগে বলছি যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক বাটনটা প্রেস করে দিবেন, চ্যানেলের লিঙ্কটাও শেয়ার করে দিবেন। আর আমার আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আফনাস বি নামে। ওই ইউটিউব চ্যানেলে মূলত আমি ট্রাভেলিং, ব্লগিং, এডুকেশনাল কন্টেন্ট এই জিনিসগুলো আপলোড করে থাকি। তো আপনারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। নিয়ে নিচ্ছি ছোট্ট কয়েক সেকেন্ডের বিরতি, ফিরে আসছি আরও একটি নতুন ঘটনা নিয়ে। কেউ কোথাও যাবেন না, দ্রুত চলে আসি আপনাদের সামনে। স্বাগতম জানাচ্ছি প্রিয়, বিরতির পর ফিরে এলাম প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাজ্জাদুল হাসান নাইম। ওনার বাড়ি খুলনার মুজগুন্নি পার্কের মোড় এলাকায়। উনি সরকারি ব্রজলাল কলেজ থেকে এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন। দেশব্যাপী এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। তো ওনার সাথে আমি কথা বললাম, উনি তখন লেখাপড়া করছিলেন, ঘটনার প্রয়োজনেই ওনাকে কল করতে হয়েছিল আমাকে। তো পরীক্ষার জন্য উনি সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি ওনার পরীক্ষা ভালো হোক, এবং আরো যারা পরীক্ষা দিচ্ছেন আমাদের লিসেনারদের মধ্যে তাদের সকলের পরীক্ষা ভালো হোক। প্রিয় লিসেনার্স, মূল ঘটনাতে চলে যাই। মূলত এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে, সেই বড় ভাইয়ের নাম হচ্ছে মাসুম। তো ঘটনাটি ওই মাসুম ভাইয়ের মামার সাথে ঘটেছিল। এই মামার নাম ছিল মোহাম্মদ আব্দুর রব। ওই মামার বাড়ি বরিশাল জেলার শিকারপুর গ্রামে। ঘটনাটি আনুমানিক 1977 কি 1978 সালের মধ্যে ঘটেছিল। ওই সময়টাতে এই আব্দুর রব মামা উনি পুরোদস্তুর একজন ভবঘুরে যুবক। উনি একটু কবি টাইপের ছিলেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, প্রাকৃতিক পরিবেশে বসে থাকতেন, কবিতা লেখার জন্য টপিক খুঁজতেন, বিভিন্ন জায়গায় এই জন্য চলে যেতেন, কোনো খোঁজ খবর জানাতেন না। এভাবে বিভিন্ন সময় উনি এক একটা জায়গায় গিয়ে পড়ে থাকতেন। মূলত এই কবি স্বভাবের কারণেই ওনার এই ভবঘুরের স্বভাবটা চেপে বসেছিল। আর এই মামা ছিলেন শিকদার বংশের একজন মানুষ, তাদের বংশমর্যাদাই বলি বা জমি জমা বলি টাকা পয়সা বলি কোনো দিক থেকে খুব একটা কম ছিল না। ওই গ্রামের কথা যদি আমরা বলি এবং ওই গ্রামের প্রেক্ষাপটে আর কি, কিন্তু এই মামার যিনি বাবা, মানে স্বাভাবিকভাবেই উনি তার ছেলের উপর খুব মানে নাকশ ছিলেন। আর নাকশ থাকাটাই কি স্বাভাবিক নয়? কারণ একটা যুবক ছেলে, সে কোনো কাজকাম না করে ব্যবসা বাণিজ্য জমি জমা বা গৃহস্থ সংক্রান্ত আরো অনেক কাজ রয়েছে সেগুলো না দেখে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, কবিতা লিখছে। গ্রামের অনেকজন অনেকেই তার বাবার কাছে সে নালিশ করত যে আপনার ছেলে এরকম ভবঘুরে হলো কেন। তো এই জিনিসগুলো শুনতে দেখতে কোনোভাবে ভালো লাগতো না। তো ওই মামার মা বাবা তাকে অনেকবার বোকাঝোকা করেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু না, উনার ভিতর যেই বাউন্ডুলের স্বভাব বা ভবঘুরের স্বভাব রয়েছে এটা উনি ছাড়তে নারাজ। ওনার মন যেটা চাইতো উনি সেটাই করতেন। আর এই সাংসারিক বিভিন্ন জটিল বিষয়, অর্থ সংক্রান্ত বিষয়, ব্যবসা বাণিজ্য বিষয়, এই সমস্ত বিষয়ে উনি নিজেকে জড়াতে চাইতেন না। তো যাই হোক, ঘটনাটি যখন ঘটে মামার সাথে তখন ছিল বর্ষাকাল। আর মামা একদিন তার বাল্যবন্ধু রফিকের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, কোন একটা দাওয়াত ছিল সেখানে। তার যে গ্রাম সেই গ্রাম থেকে হয়তো বা এক গ্রাম বা দু গ্রাম পয়, খুব বেশি দূরে না আর কি। তো ওখান থেকে সন্ধ্যার পরে রওনা দিয়েছিলেন উনি। মূলত তখন তো বর্ষাকাল ছিল, সন্ধ্যার পর বৃষ্টিও হয়েছিল। আর ওই সময়ের প্রেক্ষাপটে বরিশালের ওই প্রত্যন্ত এলাকায় ইলেকট্রিসিটির তো প্রশ্নই আসে না, সন্ধ্যার পরে অনেকে ঘুমিয়ে যেতেন, যার কারণে এশার নামাজের সময় পুরো গ্রামে কিন্তু একদম শুনশান নীরবতা বিরাজ করত। নির্দিষ্ট কিছু জায়গা ছাড়া, যেখানে দোকানপাট রয়েছে বা যেখানে কিছু মানুষ আড্ডা দিতে বসে, এই সমস্ত জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় মানুষের দর্শন পাওয়াটাই দুষ্কর ছিল ওই সময়টাতে, মানে সন্ধ্যার পরে। সারাদিন মানুষ অনেক পরিশ্রম করত। তো উনি তো ওনার বন্ধুর বাড়ি থেকে রওনা দিয়েছেন সন্ধ্যার পরে, ওনার কাছে ছাতা ছিল। উনি যখন বাড়ি থেকে বের হয়েছিলেন তখন বর্ষাকাল, বৃষ্টি হতে পারার জন্য ছাতা নিয়ে বের হয়েছিলেন। তো উনি যখন আবার ওই বাল্যবন্ধু রফিকের বাড়ি থেকে ফিরছিলেন, ওদিকে বৃষ্টি হয়ে কিন্তু মেঠো পথ যেগুলো ছিল একদম কর্দমাক্ত, হাঁটাচলা করাটাই অনেক কষ্ট। ওনার পায়ে স্যান্ডেল ছিল, স্যান্ডেল খুলে উনি হাতে নিতে বাধ্য হয়েছিলেন, কারণ স্যান্ডেল পরে হাঁটা যাচ্ছিল না। এভাবে হাঁটতে হাঁটতে উনি একটা জায়গায় চলে আসেন। ওই জায়গাতে আবার একটা দোকান ছিল, ছোট একটা কুপির আলো জ্বলছিল এবং ওই দোকানে চা বিক্রি হতো। তো গ্রামের কয়েকজন চা খাচ্ছিল ওই সময়, যেহেতু বর্ষাকাল আবার ওই দিন খুব বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা খুব ঠান্ডা ছিল, অনেক একটু গরম হওয়ার জন্য চা খাচ্ছিল। ওদিকে মামাও বেশ অনেকটা পথ হেঁটেছেন, চিন্তা করে একটু বসে চা খাই। ওখানে চা খাওয়ার জন্য বসার পরে আশেপাশে আরো কয়েকজন লোক ছিল, তারাও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল, মামাও সেগুলো শুনছিলেন। তো ওই যারা কথা বলছিল মানে আড্ডা দিচ্ছিল, এদের মধ্যে দুজন তর্ক করতে করতে একটা পর্যায়ে হাতাহাতি শুরু করে দেয়, মানে মারামারি শুরু হয়ে যায়। তো মামা বুঝতে পারেন যে এখানকার অবস্থা ভালো না, উনি তাড়াতাড়ি চায়ের দামটা দিয়ে উনি সামনের দিকে আগাতে থাকেন। তো সামনের দিকে বেশ 15-20 মিনিট হেঁটেছেন, খুব জোরে হাঁটতে পারছিলেন না যেহেতু রাস্তাটা ভালো ছিল না, কোনো মানুষেরও দেখা উনি ওই 15-20 মিনিটের মধ্যে আর পান নাই নতুন করে। হঠাৎ করে অন্ধকার ভেদ করে একটা বৃদ্ধ মানুষ তার সামনে চলে আসে। তখন আকাশে কিন্তু বিজলি চমকাচ্ছিল, মামার হাতে কোনো টর্চ লাইট না থাকলেও চলতে অসুবিধা হচ্ছিল না, বিজলি চমকাচ্ছিল। আর তখন যতটুকু মানে ঘুটঘুটে অন্ধকার হওয়ার কথা ছিল ওরকম ঘুটঘুটে অন্ধকার ছিল না আর কি। উনি চলতে পারছিলেন অনায়াসে, পথ তার খুব চেনা, চিরচেনা পথ আর কি, অতি পরিচিত পথ। তো অন্ধকার ভিতর থেকে হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটি যখন তার সামনে চলে আসে, এসে বলে, বাবা আমি আমার খুব প্রিয় একজনকে খুঁজছি, তুমি একটু খুঁজে দেবে তাকে? আমি তাকে খুঁজে পাচ্ছি না। তখন মামা বললেন যে মুরব্বী আপনি কাকে খুঁজছেন, কে সেই প্রিয় ব্যক্তি? আপনার নাতি নাতনি আপনার ছেলে মেয়ে কেউ হবে যাকে এখন খুঁজে পাচ্ছেন না? বা আপনি কি পথ ভুলে গেছেন, বাড়িতে ফেরত যেতে পারছেন না? তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। তখন ওই বৃদ্ধ লোক বললেন যে বাবা আমার ওই প্রিয় জিনিসটাকে তুমি খুঁজে দাও, আর তুমি যাদের কথা বললে এরা আমার প্রিয় না, এদের থেকেও প্রিয় একজন আছে, তাকে আমি খুঁজছি। তো এই কথার অর্থ আসলে মামা খুব একটা বুঝতে পারছিলেন না যে এই বৃদ্ধ লোকটি কার কথা বলছে। তো ওই বৃদ্ধ লোকটি হঠাৎ করে বলে ওঠে, মনা মনা রে, কই গেলি রে বাপ, এই তো আমি, চলে আয় আমার কাছে। তো এই কথা বলে ওই বৃদ্ধ লোকটি হাঁটা শুরু করেছেন। এখন মামা চিন্তা করেছেন এই বৃদ্ধ লোকটি কোথায় যায়, বা সে আবার যেখানে যাচ্ছে তাকে খুঁজছে, এই অন্ধকারের মধ্যে খুঁজে পাবে তো। তো উনি আবার মানে আব্দুর রব মামা ওই বৃদ্ধ লোকটির পিছনে হাঁটা শুরু করেছেন। ওই বৃদ্ধ লোকটি কিছুটা পথ এগিয়ে এই রাস্তা থেকে একটু সাইডে নেমে গেলেন। তো মামাও তার পিছন পিছন যাচ্ছেন। ওই বৃদ্ধ লোকটির চেহারা, স্রোত বা হাইট যাই বলি না কেন, একদম স্বাভাবিক 8-10 গ্রামের বৃদ্ধ মানুষ যেরকমটা হয় দেখা যায় ঠিক তেমনই ছিল, কোনো অস্বাভাবিক কিছু ছিল না। উনি একদম স্বাভাবিক মানুষ মনে করে তার পিছনে হাঁটা শুরু করেছেন। তো ওই বৃদ্ধ লোকটি কিছুটা পথ এগিয়েছেন, এরপর একটা মনে হয় ঝোপ জঙ্গল পড়ে। তো ওই ঝোপ জঙ্গল যেখানে আছে উনি ওই ঝোপ জঙ্গলের ভিতরে ঢুকছেন। তো মামাও তার পিছন পিছন যাওয়ার পরে, ঝোপ জঙ্গলটাও খুব বেশি ছিল, অল্প ছিল, ওটা পার হওয়ার পর একটা ঘর দেখতে পান। এবং উনি দেখতে পান ওই অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা গাছ ওই ঘরের উপর ভেঙে পড়েছে। তো উনি তখন বললেন যে, মুরব্বী, এই বাড়িটা কার? তখন ওই মুরব্বী তার কথার উত্তর দেয়। উনি যতটা পথ এগিয়েছিলেন এর মধ্যে কিন্তু ওই মুরব্বীকে ডাক দেন নাই। ওই মুরব্বী পেছন দিকে তাকিয়েছেন, দেখেন যে আব্দুর রব মামা আছেন তার সাথে। তো অস্বাভাবিক কোনো কিছু ছিল না। যখন ওই বাড়ির কাছে আসে তখন ওই মুরব্বী বলে, বাবা তুমি এই গাছটাকে একটু সরাতে পারবা? বড় গাছ বলতে এত মানে বিশাল মোটা কিছু না, মানে এমন একটা গাছ এটা যে কোনো একজন যুবক বয়সী মানুষ ওই গাছটা সরাতে পারবে আর কি, উঁচা করতে পারবে যদি কাত হয়ে কোনো মানে বাড়ির উপরে পড়ে থাকে আর কি। তো উনি ওটার কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ওই গাছের নিচে একটা কুকুর চাপা পড়ে আছে। উনি অন্ধকারে কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছিলেন, দেখতে কোনো অসুবিধা হচ্ছিল না। তখন উনি ওই গাছটা সরান। সরানোর মানে সরানোর যখন চেষ্টা করছেন বা সরাতে উনি সক্ষম হয়েছেন, কুকুরটা মারা গিয়েছিল। কিন্তু ব্যাপারটা হলো যে উনি এরপরে দেখতে পান মানুষের মতো কিছু একটা ওই গাছের নিচে, ওই যে ঘর আর কি, ওই ঘরের ওইখানে আঘাত পেয়ে পড়ে আছেন। তো উনি চিন্তা করলেন এটা কে, উনি একটু কাছে যাওয়ার চেষ্টা করলেন। কাছে গিয়ে উনি যেটা দেখতে পেলেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান যে এই যে মুরব্বী যার সাথে উনি এতটা পথ হেঁটে এসেছেন, এই ব্যক্তিটাই এখানে পড়ে আছে। মূলত গাছ যখন ওই ছোট একটা কুড়ে ঘরের উপরে পড়ে, তখন ওই পড়ার কারণে ওই মুরব্বী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, মাথায় আঘাতপ্রাপ্ত হন, আর ওই গাছের নিচে আবার ওই কুকুরটাও চাপা পড়ে। তো আসলে তারা জীবিতই ছিলেন, অনেকক্ষণ এভাবে পড়ে থাকার কারণে ওই লোকটাও মারা গিয়েছে, কারণ তার মাথায় আঘাত লেগেছে, মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে, আর কুকুরটারও শরীরে আঘাত লেগেছিল, আর কুকুরটাও এই মনিপকে ছেড়ে যায়নি। তো মামা যখন এই দৃশ্য দেখার পর মানে মূলত যখন দেখেছেন আর কি, এরপরে কিন্তু আশেপাশের কাউকে দেখতে পান নাই, ওই লোকটা নাই, কিন্তু এই বৃদ্ধ লোকের লাশ আর ওই কুকুরের লাশটা পড়ে আছে। উনি প্রচন্ড ভয় পান, ওখান থেকে দ্রুত উনি দৌড়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পথে উনি ওই যেদিক দিয়ে এসেছিলেন অন্ধকারের মধ্যে পথটা ঠিকই ছিল, উনি ঝোপ জঙ্গল পার হয়ে তাড়াতাড়ি রাস্তায় উঠে যান। রাস্তায় ওঠার পর উনি দ্রুত হাঁটা শুরু করেন, উনি বাড়িতে চলেও আসেন। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে উনি তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন। পরবর্তীতে উনি জানতে পান যে হ্যাঁ, এই জায়গাতে একজন মুরব্বী ছিল, বেশ বছরখানেক আগে উনি মারা গেছেন। ওই মুরব্বীর নাম ছিল মোহাম্মদ বরকতালি, উনি একা থাকতেন, আর তার সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরের নাম ছিল হচ্ছে মনা। ওই মুরব্বীর একটা ছেলে ছিল যে বিয়েশাদী করার পরে ওনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, এবং অন্য জায়গা বলতে উনি নাকি ভারতে চলে যান, মানে ওই বরকতালি সাহেবের ছেলে ভারতে চলে যান, আর কোনো খোঁজ খবর নেন নাই। তো এভাবেই একদিন ঝড়ের রাত্রে একটা গাছ ভেঙে ওই বাড়ির উপর পড়ে, এবং পড়ার পর ওনার কুকুর এবং উনি মারা যান। মূলত একটা নিঃসঙ্গ জীবনযাপন করতেন, তো গাছটা যে ভেঙে পড়েছে, ওনার মাথায় আঘাত লেগেছে, মানুষজন তো আশেপাশে ওরকম ছিল না, ওই সময় তো অনেক দূরে দূরে বাড়ি ছিল, এই কারণে ওনাকে যথাসময়ে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি আর এভাবে উনি মারা যান। লোকজন পরে মানে পরের দিন অবশ্য জেনেছিলেন, তারা ওই কুকুরটিকে মানে মাটিতে পুঁতে ফেলে এবং ওই লোকটার কেউ জানাজা দিয়ে কবরস্থ করে। এরপরে নাকি অনেকেই ওই বরকতালিকে এইভাবে দেখেছেন, অনেকেই নাকি তাকে দেখেছেন হঠাৎ করে কোত্থেকে অন্ধকারে সে চলে আসতো, মানুষের সামনে চলে আসতো এবং এসে বলতো যে আমার প্রিয় একটা জিনিস হারিয়ে গেছে, তোমরা কি খুঁজে দিতে পারবে, তো এইভাবে নাকি বলতো বা এক একজনকে এক এক রকম ভাবে বলতো। তো বেশ অনেকদিন নাকি তাকে ওইভাবে দেখা গিয়েছিল, এরপরে আর দেখা গিয়েছে এরকম কোনো তথ্য শোনা যায় না। তো এই যে মামা যিনি আব্দুর রব মামা, তো উনি কিন্তু মারা গিয়েছিলেন 2012 সালে, স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন। তো উনি যতদিন জীবিত ছিলেন মাঝে মাঝে বিভিন্ন মানুষকে এই ঘটনাটি বলতেন যে রাতের বেলা এই ধরনের একটি ঘটনার মুখোমুখি উনি হয়েছিলেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি তো শুনলেন, কেমন লাগলো? ভয়ের শিহরণ যদি কিছুটা আপনাদের মধ্যে জেগেও থাকে তার থেকেও বেশি খারাপ লাগার কথা। কারণ হচ্ছে একটা মানুষ, বৃদ্ধ মানুষ নিঃসঙ্গভাবে একটি কুকুরকে নিয়ে একটি বাড়িতে আছেন, সেখানেও উনি একটা দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেলেন, আশেপাশে কোনো আপনজন নেই, নিঃসঙ্গভাবে পৃথিবী থেকে বিদায় নিলেন, আর মাঝে মাঝেই মানুষজন তাকে দেখত। আমরা সবসময় বলেছি যে মানুষ মারা গেলে উনি আর ফেরত আসতে পারেন না, মূলত জিনেরা এই জিনিসটা দেখান। হতে পারে যে এই বৃদ্ধ মানুষের কারিন জিন অথবা অন্য কোনো জিন তার এই স্মৃতিটাকে মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে এই জিনিসটা দেখাতো। এই জিনিসটা দেখার পর মানুষ খুব বেশি ভয় পেয়েছে বা ভয় পেয়ে মারা গেছে বিষয়টা এরকম না। তো এই জিনিসটার স্মৃতিচারণ যখন মানুষ করত, অনেকদিন পর পর যখন কেউ এই জিনিসটা দেখত, তখন মানুষ এই বরকতালির কথা মনে করত। এভাবেই এই ভয়ের ঘটনার মাধ্যম দিয়ে বরকতালি অনেকদিন মানুষের মনের মধ্যে জীবিত ছিলেন। আর তার সে কুকুর মনা যে প্রভুভক্ত ছিল, তার মনিবের সাথেই ওই কুড়ে ঘরেই মারা গিয়েছিল। মনাও মানুষের মনের মধ্যে এভাবেই ওই এলাকায় জীবিত রয়েছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির প্রিয় লিসেনার্স, বিরতির পর আবারও ফিরে এলাম 106তম এপিসোডের নতুন আরো একটি ঘটনা নিয়ে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন লিখন ওয়াহিদ। উনি বর্তমানে ঢাকায় থাকলেও ওনার বাড়ি রংপুরের পীরগঞ্জের একটি গ্রামে, আর এই ঘটনাটি মূলত সংগ্রহ করেছেন ওনার বন্ধু আরিফের কাছ থেকে। এই আরিফের গ্রামের বাড়ি নোয়াখালীর রায়পুর থানার একটি গ্রামে। মূলত ঘটনাটি ঘটেছিল এই আরিফের দাদার সাথে, ওনার দাদার নাম হানিফ সর্দার। ঘটনা যখন ঘটে তখন সময়টা ছিল 1960 থেকে 65 সালের মধ্যবর্তী কোন একটা সময়। দাদা কিন্তু তখনও বিয়ে করেননি, দাদার বয়স তখন হবে 20 থেকে 22 বছর। তো একদিন দাদার বাবা দাদাকে বলে যে কিছু জমি পরিচর্যা করতে হবে এবং জমিতে গিয়ে আইল বাঁধতে হবে। তখন সময়টা ছিল ধান লাগানোর কিছুদিন আগে। তো বাবার কাছ থেকে এই কথা শুনে দাদা তার মাকে বলে জমির দিকে রওনা দিয়েছেন। তো জমিটা ছিল দাদার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। জমিতে যাওয়ার রাস্তা ছিল মাটির রাস্তা। জমিটা যেখানে ছিল সেখান থেকে আশেপাশে কিন্তু কোনো ঘরবাড়ি ছিল না। তিনি যখন জমিতে গিয়েছেন তখন ছিল ভর দুপুর, তিনি হাঁটছেন মাটির রাস্তা দিয়ে। তিনি যখন যান তখন দেখতে পান আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, কারণ তখন দুপুরবেলা হওয়ার কারণে সবাই বাড়ি এসেছে খাওয়ার জন্য। তিনি তো নিশ্চিন্ত মনে হাঁটতে থাকেন। তিনি যেখান দিয়ে যান সেখানে যাওয়ার পথে একটা বড় তাল গাছ পড়ে। তো মাঠে যারা কাজ করেন তারা যখন ক্লান্ত হন তখন সবাই এই তাল গাছটার নিচে গিয়ে নাকি বিশ্রাম নিত। কিন্তু ওই দিন দাদা সেখানে কাউকে দেখতে পেল না। দেখতে না পাওয়ার পেছনে কারণ ওইটাই যে দুপুরবেলা হয়তো বা সবাই বাড়িতে খেতে গিয়েছে, কিন্তু অনেকে কিন্তু খাবার মাঠে নিয়ে আসেন, কিন্তু তারপরেও তখন কাউকে দেখা যাচ্ছিল না। ওই তাল গাছটা থেকে কিছুটা দূরে ওই দাদাদের জমি, তো উনি জমিতে গিয়ে জমি পরিচর্যার কাজ শুরু করেন। তো অনেকক্ষণ কাজ করার পর উনি মনে করলেন যে একটু বিশ্রাম নেই। তারপর উনি জমি থেকে উঠে ওই তাল গাছের নিচে গিয়েছেন একটু বিশ্রাম নেওয়ার জন্য। তাল গাছটা ছিল রাস্তার পাশেই, তো তাল গাছের চারদিকটা ছিল রাস্তা থেকে একটু উঁচু। তো উনি তাল গাছের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন, তো একটু পর ওনার খুব ঘুম পায়। তো উনি চিন্তা করলেন যে একটু ঘুমিয়ে নিই, আর কাজ তো খুব একটা বেশি বাকি নাই, অনেক কাজটা করেও ফেলেছি, ঘুম থেকে উঠে বাকি কাজ করে বাড়িতে চলে যাব। তো দাদা সেই তাল গাছের নিচে শুয়ে পড়লেন। কখন যে উনি ঘুমিয়ে গেছেন এটা উনি নিজেও বলতে পারেন না। এইদিকে বাড়িতে দাদার মা দেখলো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, কিন্তু তার ছেলে বাড়িতে ফিরছে না। তখন দাদার মা দাদার বাবাকে বলল, দেখো তো ছেলেটা এখনো বাড়ি ফিরছে না কেন? তখন তার বাবা বলল যে হয়তোবা কাজ শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে, রাত হলে চলে আসবে। কিন্তু দাদার মায়ের মনটা যেন কেমন কেমন করছিল। মায়ের মন তো কোনো বিপদ আপদ হলে মা কিন্তু কিছুটা হলেও আন্দাজ করতে পারে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু দাদা তো বাড়িতে আসে না। রাত নাকি তখনকার সময় প্রায় 10টা বাজে। পরিবারের সবাই ভাবলো যে না তো, এই ছেলে তো কখনো এত রাতে বাড়ি ফেরে না, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার অভ্যাসও নাই, আর অন্য কোথাও সে যায়ও না সচরাচর, তাহলে এত রাত হয়ে গেল সে কোথায় গেল? তখন দাদার বাবা দাদার বন্ধুদের যারা ছিল আর কি, দাদার বন্ধু যারা ছিল যাদের বাড়ি আশেপাশে ছিল, তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া শুরু করলো। কিন্তু কেউ বলতে পারলো না যে দাদা মানে হানিফ সর্দার দাদা কোথায় গেছেন। বন্ধুরা যাদের কাছে প্রশ্ন করা হয়েছে তারা সবাই বললো আজকে নাকি হানিফ সর্দারের সাথে তাদের কারো দেখাই হয় নাই। তখন দাদার বাবা বুঝতে পারলেন নিশ্চয়ই অন্যরকম কিছু ঘটছে দাদার সাথে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে চলে আসেন এবং বাড়ির আরো কিছু সদস্য এবং গ্রামের কিছু মানুষ নিয়ে তারা যান সেই জমির দিকে। ওই সময় তো এরকম টর্চ লাইটের প্রচলন এতটা ছিল না, ওনারা যে যার মতো আলো নিয়েছেন, কেউ মশাল জ্বালিয়েছেন, কেউ হারিকেন জাতীয় কিছু নিয়েছেন, এইরকম নিয়ে ওনারা ওই জমির দিকে যাওয়া শুরু করেছেন এবং ওই জমিতে যাওয়ার পর কাউকে দেখতে পান নাই। এরপর ওইখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে এই হানিফ সর্দার দাদাকে খুঁজতে থাকেন সবাই। সবাই তো আশেপাশে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। সব জায়গায় খোঁজা হলো আশেপাশে, কিন্তু হানিফ সর্দার দাদাকে কোথাও পাওয়া গেল না। সবাই একটা সময় বাড়িতে চলেও গেল, কিন্তু দাদার বাবা উনি কিভাবে যাবেন আর কি বলবেন দাদার মাকে যে তোমার সন্তানকে খুঁজে পেলাম না? এটা কি কোনো মাকে কোনো বাবা গিয়ে বলতে পারে? উনি তো খুব চিন্তায় পড়ে যান, কি বলবো আমার স্ত্রীকে? উনিও ওনার মতো করে একা একা খুঁজতে থাকেন, অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছেন এই আশেপাশে, কিন্তু দাদাকে পাওয়া গেল না। বাধ্য হয়ে দাদাকে না পেয়ে একটা সময় উনি বাড়িতে চলেও যান। বাড়িতে যাওয়ার পর উনি যখন এই খবর দেন যে খুঁজে পাওয়া যায়নি, তখন তো এই খবর শুনে দাদার মা চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন, এবং এরকম কান্নাকাটি করাটাই স্বাভাবিক। সন্তানের কি বিপদ হয়েছে উনি জানেন না, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো শত্রুর হাতে পড়ল না তো, শত্রু কোনো ক্ষতি করল না তো, প্যারানর্মাল কোনো কিছুর বিষয় ওনাদের ওই সময় মাথায় আসেনি। মূলত কেউ ক্ষতি করতে পারে এই চিন্তাটাই মাথায় এসেছিল, এবং এই চিন্তা থেকেই মূলত সবাই খুব শোকাগ্রস্ত হয়ে গেল। তো ওই রাতটা কিন্তু সবাই অনেকটা না ঘুমিয়ে কাটিয়ে দেয়। ফজর আজান দিলে নামাজ পড়ে গ্রামের অন্যান্য সবাইকে নিয়ে দাদার বাবা, তারপরে অন্যান্য যারা আছে গ্রামের ছোট ছোট বাচ্চারাও দাদাকে খুঁজতে বেরিয়েছিলেন, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও যখন পাওয়া যাচ্ছিল না, তখন সবাই নিরাশ হয়ে যে যার বাড়িতে চলে গেল। দাদার বাবাও হতাশ হয়ে বাড়িতে চলে আসলেন। দাদার বাবা বাড়িতে এসে পরিবারের সদস্যদেরকে বললেন যে কোনো একটা কবিরাজের কাছে যেতে হবে, কোনো একটা স্বাভাবিক বিষয় আমার কাছে মনে হচ্ছে না, এটা কোনো একটা প্যারানর্মাল বিষয় বা অস্বাভাবিক বিষয় হতে পারে। তো সবাই প্রস্তুতি নিল যে আজ বিকেলেই পাশের গ্রামের এক কবিরাজের বাড়িতে যাবে। প্রস্তুতি চলছিল, কিন্তু হঠাৎ করে এক আশ্চর্যজনক খবর আসলো। ওই গ্রামেরই একজন লোক সম্পর্কে এই হানিফ সর্দার দাদার দূর সম্পর্কে চাচা হন। তো উনি এই দুপুরের পরে ওই যে তালগাছটা, যে তালগাছের কথা বললাম, ওই তালগাছের পাশ দিয়ে নাকি তার জমিতে যাচ্ছিলেন। হঠাৎ করে তালগাছের কাছে উনি যখন এসেছেন, তখন আস্তে আস্তে শুনতে পান যে কেউ যদি ঘুমের মাঝে নাক ডাকে, সেরকম নাক ডাকার আওয়াজ হচ্ছে। তো উনি একটু থেমে যান, মনে করেন যে এইখানে তো অনেকেই শুয়ে ঘুমায়, গামছাটা বিছিয়ে এখানে ঘুমিয়ে পড়ে বা কোনো একটা কাপড় বিছিয়ে ঘুমিয়ে পড়ে, তাই হয়তো এরকম নাক ডাকার আওয়াজ শুনছে। তো উনি ওই আওয়াজটা শুনে ওই গাছের গোড়ার দিকে তাকান, যদিও বা মাটি থেকে একটু উঁচু ছিল, উনি চারদিকে কাউকে দেখতে পান না, কিন্তু উনি ওই নাক ডাকার আওয়াজটা কিন্তু শুনছেন। উনি চিন্তা করলেন কেউ ঘুমাচ্ছে হয়তো বা, যেহেতু মাটি থেকে একটু উঁচু ছিল, কিন্তু একটু উঁচু থাকলেও ওর একজন স্বাভাবিক উচ্চতার মানুষ কিন্তু অনায়াসে ওই তালগাছের গোড়ায় কে আছে না আছে এটা কিন্তু দেখতে পারেন, কিন্তু উনি কাউকে দেখতে পারলেন মানে পেলেন না। উনি কি করেছেন, একটু উঁচুর দিকে গিয়েছেন, মানে তালগাছের গোড়ার দিকে গিয়েছেন যে কি ব্যাপার, নাক ডাকার আওয়াজ আসছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, ঘটনাটা কি। উনি কি করেছেন, তালগাছের উপরের দিকে তাকিয়েছেন, উপরের দিকে তাকিয়ে উনি দেখেন যে উপরে মনে হচ্ছে কে জানি শুয়ে আছে, আর ওখান থেকেই মূলত নাক ডাকার আওয়াজটা আসছে। উনি তো ভর দুপুর বেলা এইরকম একটা জিনিস দেখে মারাত্মক ভয় পান, ভয় পেয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে সবাইকে বলেন যে এই শোন শোন দুপুর বেলা এই দেখ আমি একটা ভূত দেখেছি তালগাছের উপরে, কোনো একটা ভয়ঙ্কর কিছু একটা তালগাছের উপরে শুয়ে ঘুমাচ্ছে। তো দুপুর বেলা এই জিনিস দেখেছেন, অন্য লোকরা এটা বিশ্বাসই করতে চায় না। তো বাড়ির অন্য সদস্য বা আশেপাশের লোকজন যখন শুনেছেন, তারা ওনার সাথে এসেছেন যে চলো তো কি দেখলা আমরাও দেখে আসি। সবাই ওখানে গিয়েছেন, ওখানে গিয়ে সবাই কিন্তু একই দৃশ্যটাই দেখেছেন যে কি ব্যাপার, আসলে মানে নাক ডাকার আওয়াজ আসছে কিন্তু উপরে কেউজন শুয়ে আছে। সবাই অনেক ভালো করে খেয়াল করার চেষ্টা করেন এবং এরপরে অনেকেই বুঝতে পারেন উপরে যে শুয়ে আছে এটা ভূত প্রেত কেউ না, আর এটা হচ্ছে হানিফ সর্দার যে গতকালকে হারিয়ে গিয়েছিল। এরপর তো দ্রুত হানিফ সর্দার দাদার বাবাকে খবর দেওয়া হয়, পরিবারের সদস্যরা সেখানে আসেন, তো নিচ থেকে সবাই বুঝতে পারেন যে এটা হানিফ সর্দার। তো তাল গাছের যে বড় বড় পাতা আছে, এই পাতার যে ডাল আছে, ডালের কিন্তু দুপাশে তাল গাছের যে ডাল থাকে করাতের মতো কিন্তু ধারালো অংশ থাকে, তো ওই তাল গাছের ওই চিকন একটা ডালের উপর এই হানিফ সর্দার শুয়ে আছে, পিঠ দিয়ে শুয়ে আছে। কিন্তু উনি যদি কোনো মতে একটু মানে এপাশ ওপাশ করেন তাহলে কিন্তু পড়ে যাবে নিচে, একদম নিচে পড়ে যাবে। উনি একদম দিব্যি ঘুমাচ্ছেন কিন্তু কোন নড়াচড়া করছেন না, নিচ থেকে কিন্তু অনেকক্ষণ ধরে ডাকা হয় কিন্তু উনার ঘুম ভাঙে না। তখন গ্রামের একজন শক্ত সমর্থ মানুষ, যিনি ওই গাছের উপর থেকে মানুষ নিচে নামিয়ে আনতে পারবেন এরকম শক্তি আছে বা এরকম কৌশল তার জানা আছে, এমন একজন মানুষ উনি তালগাছে ওঠেন। তালগাছে ওঠার পর উনি যখন এই হানিফ সর্দার দাদার গায়ে হাত দিয়েছেন, তখন মূলত ওনার শরীরটা একটু নড়াচড়া করে ওঠে। তো যাই হোক, এখানে একটা কথা, দাদা কিন্তু কোনোভাবে গাছে চড়তে পারতেন না, তাল গাছে ওঠার তো প্রশ্নই আসে না। ওই লোকটা ওই অচেতন অবস্থাতেই হানিফ সর্দার দাদাকে অনেক কষ্টে পিঠের সাথে বেঁধে অনেক কষ্ট করে অনেক ঝুঁকি নিয়ে নামিয়ে এনেছিলেন, তখনও কিন্তু উনি ঘুমাচ্ছিলেন। তারপর মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয়, ইমাম সাহেব এসে কিছু ঝাড়ফুঁক করে দেন, পানি পড়া দেন এবং উনি বলে যান যে জ্ঞান ফিরলে পানি পড়াটা খাওয়াতে। দাদার জ্ঞান ফেরে সন্ধ্যার পরে, তারপর তাকে গোসল করানো হয়, পানি পড়ানো খাওয়া হয়, একটু সুস্থ হলে তাকে জিজ্ঞেস করা হয় তাল গাছের উপর সে কিভাবে গেল। সে তো পুরোই অবাক, তাল গাছ, আমি তাল গাছের উপরে কিভাবে গেলাম, আমি তাল গাছের নিচে ঘুমাইছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম, এখন ঘুম থেকে উঠে দেখি আমি বাসায়, আমাকে তোমরা বাড়িতে নিয়ে আসলা কিভাবে, আমি বাড়িতে আসলাম কিভাবে। মূলত দাদা ওখানে কিভাবে উঠেছেন এই বিষয়টা কোনোভাবেই বলতে পারেননি। পরবর্তীতে একজন ভালো হুজুরের সাথে যখন কথা বলা হয়, তখন হুজুর বলেন যে এই হানিফ সর্দার যখন তালগাছের নিচে ঘুমাচ্ছিল, ওই তালগাছে খুব শক্তিশালী একটা জিন ছিল, ওই জিনটা খুব ক্ষিপ্ত হয় ওই সময়ে ঘুমানোর কারণে, কারণ ওই সময় সে যখন নাক ডাকে ঘুমাচ্ছিল তখন জিনের অসুবিধা হচ্ছিল। জিনটা প্রথমে তালগাছের উপরে নেয়নি, প্রথমে সম্পূর্ণ অজানা একটা জায়গায়, ভয়ঙ্কর একটা জায়গায় রেখে দিয়েছিল। পরবর্তীতে তাকে যখন অনেক খোঁজাখুঁজি হচ্ছিল, তখন ওই জিনটার মনে মায়া হয়েছিল, সে আবার ওই তাল গাছের উপরেই রেখে যায়, সে আর নিচে রেখে যায় নাই। আর তারপরের ব্যাপারটা এটা তো সকলে জানে যে কি হয়েছে। তো ওই ইমাম সাহেব নর্মালি জিনের কোনো চিকিৎসা করতেন না, এমনি ঝাড়ফুঁক করতেন। তো উনি এই বিষয়ের তথ্য নিয়ে যতটুকু পারেন উনি জানিয়েছিলেন। তো মূলত ওই যে দাদার যিনি দুঃসম্পর্কে চাচা, উনি মূলত কোন একটা ভূত বা প্রেত বা পিশাচ হতে পারে এইটা দেখে ভয় পেয়েছিলেন, তাল গাছের উপরে এইভাবে কেউ শুয়ে থাকে নাকি। তো উনি তখনও জানতেন না যে হানিফ সর্দার দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে উনি জানেন, উনি তো দুঃসম্পর্কে বেশ মানে অন্য সাইডের আর কি, তার বাড়ি অন্য গ্রামের, কিন্তু ওই জমি যেটা ওই তাল গাছের কাছে ওই দিক দিয়ে তাকেও আসতে হয়। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমাদের কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে একা একা হুটহাট করে এমন কোন নির্জন স্থানে গিয়ে ঘুমিয়ে পড়া উচিত নয়, আশেপাশে কোনো মানুষ থাকা উচিত। আর বিশেষ করে এই যে বড় বড় তেঁতুল গাছ, বট গাছ, তাল গাছ, তারপর শেওড়া গাছ, এই সমস্ত গাছের নিচে ভর দুপুরবেলা বা সন্ধ্যাবেলা বসা বা ঘুমানো উচিত নয়। কয়েকজন থাকলে সেটা সমস্যা হওয়ার কথা নয়, তবে একা একা কোনোভাবেই আমরা যেন এই কাজটা না করি। লিসেনার্স, এই ঘটনা থেকে এটাই আমরা যেন শিক্ষা নিই। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, লিখন ওয়াহিদকে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এইবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এর মধ্যে এখনো যারা আমাদের লাইক বাটনে প্রেস করেনি বা আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করেনি, তারা সেটা করে দিতে পারেন। আর আমার যে আরো একটি চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, এটার লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন। প্রিয় লিসেনার্স, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবার আসছি নতুন আরো একটি ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার্স, বিরতির পর ফিরে এলাম আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের পাঠানো ঘটনায়। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হারেস শেখ। ওনার বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের একটি গ্রামে। তো মূলত ঘটনাটি ঘটেছে ওনার সৌদি আরবে থাকাকালীন। উনি সৌদি আরবে এসেছেন 2017 সালে, আর ওখানে গিয়ে উনি মূলত রাজমিস্ত্রির কাজ করেন। আর সৌদিতে যারা থাকেন তারা অবশ্যই জানেন, যে এই তথ্যটা উনি জানিয়েছেন, সেটা হলো ওখানে যারা কনস্ট্রাকশনের কাজ করেন তারা আলাদা আলাদা সেকশনে কাজ করেন। যেমন যারা গাঁথনি করেন তারা শুধু গাঁথনি করেন, আবার যারা প্লাস্টার করেন তারা শুধু প্লাস্টারই করেন, সবাই আলাদা আলাদা কাজই করে। ঠিক তেমনি এই যে হারেস শেখ ভাই, উনিও কিন্তু আলাদা কাজ করতেন, আর ওনার কাজটা ছিল প্লাস্টারের কাজ। আর ওখানে যাদের আন্ডারে, মূলত যে কন্ট্রাক্টর যাদেরকে বলে আর কি, তাদের আন্ডারে কাজ করতে হয়, ওনাদেরকে মুদির বলা হয়। তো ওখানে বাইরের এক মুদিরের সাথেই উনি কাজ করতেন, আর ওনারা বিল্ডিং এ থেকেই কাজ করতেন। তো উনি প্রথম এক বছর রিয়াদে কাজ করেছেন, তারপর আবার গিয়েছেন আভা নামক জায়গায়, আভাতেও এক বছর কাজ করেছেন। এরপর উনি চলে গিয়েছেন হাইল শহরে। মূলত ওখানেই ঘটনাটি সূত্রপাত হয়। রিয়াদ এবং আভাতে যখন কাজ করেছেন তখন এই হারেস শেখ অন্যের অধীনে কাজ করেছেন, আর যখন হাইল শহরে গিয়েছেন তখন 6 মাসের মতো অন্যের সাথে কাজ করেছেন। এরপর 6 মাস উনি নিজেই কাজ ধরেছেন, সাথে আরো দুজনকে নিয়ে উনি কাজ শুরু করেন। তো সাধারণত দেখা যাচ্ছে যে কোনো একটা বিল্ডিং যদি কাজ শুরু হয়, ওই বিল্ডিং এ থাকার মতো যদি কোনো ফাঁকা জায়গাও তৈরি হয় সেখানে তারা থাকেন আর কি। আর যদি কিছুই না থাকে তাহলে ওই বিভিন্ন কন্টেইনারের মতো যে জিনিসগুলো রয়েছে সেগুলো সেখানে স্থাপন করে ওইভাবে থাকতে হয় আর কি। তো এই যারা সৌদিরা যারা নতুন বাড়িগুলো তারা বানাতন, যারা বানাতো আর কি, তারা ফাঁকা জায়গায় এই বাড়িগুলো তারা তৈরি করে আর কি। তো ওনাদের যে প্রথম কাজটা ছিল ওই হাইল শহরের ওই দিকটাতে, তো প্রথম দিকে ওই ফাঁকা জায়গাতেই ওনারা কাজ ধরেছিলেন। তো অনেক দূরে দূরে নতুন নতুন বাড়িঘর হচ্ছে। তো যাই হোক, ওনারা কাজ করতে থাকেন, 10-12 দিন ভালো মতোই কাজ করেছেন। এরপর থেকে গভীর রাত্রের বেলা পোয়াল যখন সবাই শুয়ে পড়তেন খাওয়া দাওয়া করে, ঘুম ঘুম ভাব, মানে চোখে ঘুম আসছে বা কেউ ঘুমিয়েও গেছেন, হঠাৎ করে মনে হতো চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে। ওই পাথর যেগুলো রয়েছে সেই পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গা কেউ সরিয়ে নিচ্ছে, এরকম মনে হতো আর কি। কিন্তু প্রথম প্রথম এটাকে মনের ভুল ভেবে কেউ আসলে এগুলো নিয়ে তেমন কোনো আলোচনা করেনি। আর এগুলো মনের ভুল হওয়াটাও স্বাভাবিক, কারণ রাতের বেলা মরুভূমির মধ্যে কিন্তু যে বাতাসগুলো প্রবাহিত হয় সেগুলো এক ধরনের হু হু শব্দ করে, মানে শন শন শব্দ করে। অনেক সময় এই শব্দ মনে হতে পারে আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে, বিষয়টা এরকম মনে করেছেন। তো একদিন কি হয়, সকালবেলা এই যে হারেস ভাই ওনার সাথে আরো যে দুজন ছিলেন ওরা তিনজন মিলে খেতে বসেছেন, তো একজন আবার বলে যে আচ্ছা হারেস ভাই আপনি কি রাতে কিছু টের পাইছেন? উনি বলছেন কি টের পাবো, বুঝলাম না তো বিষয়টা। তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে তার যখন রাতে ঘুম ভেঙে যায় তখন তার কাছে মনে হয় কেউ যেন বাইরে হেঁটে বেড়াচ্ছে। তো ওই চিন্তা করে সে কিন্তু বাইরে গিয়েছে, মোবাইলের ফ্ল্যাশ লাইট সামনে জ্বালিয়ে দেখার চেষ্টা করেছেন কেউ আছে কিনা বা তাদের সাথে আরো যারা আছে তারা কেউ বাইরে বের হয়েছে কিনা, কিন্তু উনি দেখেছেন যে সবাই ভেতরেই রয়েছে। তো এরপর উনি মনের ভুল ভেবে শুয়ে পড়েছেন, এরপরেও একই জিনিস দেখেছেন, পায়ের শব্দ, দৌড়াদৌড়ির শব্দ, টুকটাক কাজ করছে এরকম শব্দ। তো এই বিষয়গুলো যখন উনি জানান তখন সাথে অন্য যিনি ছিলেন উনি বলেন আরে না এগুলো ভুল টুল শুনছিস আর কি, এগুলো কিছু না। কিন্তু এই হারেস ভাই উনি বলেন না ও ভুল শোনে নাই, ও ঠিকই শুনেছে, কারণ রাতের বেলা একই ধরনের বিষয়টা আমিও শুনেছি। তো এই কথা শোনার পর সবার তো ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে ভয়ে, কারো গলা দিয়ে আর খাবার নামছে না, কিভাবে তারা এই জায়গায় থাকবে, কারণ কাজ তো করতে হবে। কিন্তু এই ধরনের ভয়ের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কি হবে? তো ওখান থেকে একটু দূরে, মানে ওখানে তিনজনের একটা গ্রুপ ছিল, কিন্তু তার মানে এই না যে তিনজনই কাজ করছে, আর অনেকে কাজ করছিল, অনেকে যারা কাজ করছে এর মধ্যে কিন্তু এই হারেস ভাইয়ের মামাতো ভাই ছিল। সে আবার বলছে যে শোন, সৌদি আরবের জিনেরা অধিকাংশই ভালো, ওরা খুব বেশি ভয় ভীতি দেখায় না, ক্ষতি করে না, তবে রাতের বেলা কেউ বের হওয়ার সময় অবশ্যই, বিশেষ করে ওয়াশরুমে যাওয়ার সময় অবশ্যই কাউকে ডেকে নিয়ে যেতে হবে, তা না হলে হুটহাট করে ওদের বিরক্ত হলে ওরাও ক্ষতি করতে পারে, যদিও বা ওরা ইচ্ছাকৃত ভাবে নাকি ক্ষতি করে না, তাই এরকমটা বলে আর কি। তো যাই হোক, তো কাজ তো চলছে, তারা ওই জায়গার কাজটা অল্প কিছুদিনের মধ্যে শেষ করে, মানে তাদের যতটুকু কাজ ছিল তারা একটা অংশের কন্ট্রাক্ট পেয়েছিল, ওইটুকু কাজ শেষ করে তারা চলে যায়, এরপর আর একটা কাজ পায়। তো যেই কাজটা পায় ওইটা আবার অনেক বড় একটা বিল্ডিং ছিল, তো ওইখানের কাজ শেষ হতে বেশ অনেক সময়ই লাগবে, 3-6 মাস বা এরকম, এর থেকে বেশিও লাগতে পারে। তো এ ধরনের কাজ পাওয়াটা ভালো, কারণ অনেক সময় একটা কাজের মধ্যে থাকা যায়। তো ওনারা ওইখানে গিয়ে 2-3 দিন কাজ করেছেন, এরপর এক রাতের বেলা তার তখন বেশ গভীর এই হারেস ভাইয়ের ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যায় বিড়ালের ডাকে, তো উনি শোয়া থেকে উঠে বসেন এবং দেখেন ছোট্ট একটা বিড়ালের বাচ্চা সাদা ধবধবে শুধু মিউ মিউ করছে। তো হারেস ভাই বুঝতে পেরেছেন বিড়ালটির মনে হয় খুব ক্ষুধা পেয়েছে। তো ওনারা যে জায়গাটাতে থাকতেন ওখানে ফ্রিজ ছিল, তো ফ্রিজে ওনাদের মাছের টুকরো রাখা ছিল, তো ফ্রিজ থেকে একটা মাছের টুকরো বের করে ওই বিড়ালটিকে উনি দিয়ে আসেন, দিয়ে আবার উনি রুমে চলে আসেন, ভাবলেন যে ওটা খেয়ে হয়তো বা চলে যাবে, উনি আবার ঘুমিয়ে পড়েছেন। তো ঘুম ভাঙল আবারও বিড়ালের বাচ্চার মিউ মিউ শব্দতে। বিড়ালের বাচ্চা যে ওনার রুমের ভিতরে ঢুকেছে বিষয়টা এরকম না, ওই বাইরে মিউ মিউ করছে। তো উনি আবার বাইরে যান, কারণ ওই মিউ মিউ শব্দ উনি ঘুমাতে পারছিলেন না। তো গিয়ে দেখেন ওই মাছটা ওই বিড়ালটা খেয়ে ফেলেছে, তো হয়তো বা আরো কিছু খাবার চাচ্ছে, তো উনি আবারও খাবার দেন। তো খাবার দেওয়ার পর উনি দেখেন যে নাইট শিফটে ওনার যে ডিউটি সেই ডিউটির সময়টা অনেকটা মানে চলে এসেছে, এখন যদি ঘুমিয়ে পড়েন তাহলে আবার ডিউটিতে যেতে দেরি হয়ে যেতে পারে। তো উনি আর তখন আর ঘুমান না, হাত মুখ ধুয়ে ওনার কাজের পোশাক পরে উনি কাজে চলে যান। তো কাজ করছেন, উনি দেখেন যে ওই বিড়ালটা আবার ওনার ওইখানে চলে এসেছে। তো বিড়ালটা খুবই সুন্দর ছিল, তো হারেস ভাই বিড়ালটাকে উনি সাথে রেখে দেন এবং এই বিড়ালটি ওনার সবসময় সঙ্গীর সাথী হয়ে যায়। ওনার সাথে ঘুমাতো, কাজের সময় ওইখানে বসে থাকতো, উনি যদি দূরে সরে যেতেন সেখানে চলে যেত, এইভাবে প্রায় 20 দিনের মতো কেটে যায়। সময়টা খুব ভালো যাচ্ছিল, তবে বেশ গরম পড়েছিল ওই সময়। তো গরম যখন পড়ে ওইখানকার যে বাস্তবতা, ওনারা যেখানে ছিলেন তো ওনাদের থাকার জায়গাটা যেখানে ছিল উনি ওইখানে না থেকে ছাদে ঘুমাতেন, ওখানে বেশ বাতাস, খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ থাকে আর কি। তো উনি ওইখানে চলে আসতেন, তো উনি ছাদে গিয়েছেন ঘুমানোর জন্য, বিড়ালটাকেও সাথে নিয়ে গেছেন। তো ছাদে যখন উনি শুয়েছেন, ঘুমিয়েও গেছেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। তো ঘুম মূলত ভেঙেছে ওনার ওই বিড়ালের ডাকে, তবে এবার ওই বিড়ালটি মূলত ক্ষুধার তাড়নায় ডাকছিল না, খুব ভয়ঙ্কর ভাবে ডাকছিল। অনেক সময় বিড়াল যদি ভয়ঙ্কর কিছু দেখে, একজন গর 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 শব্দ করে, অদ্ভুত শব্দে ডাকাডাকি করে, বিড়ালটি মূলত ওইভাবে ডাকছিল। তো উনি ওনার বালিশের পাশে থাকা মোবাইলটা দিয়ে মোবাইল থেকে দেখেন যে তখন রাত বাজে দুটোর মতো, আর বিড়ালটা ওই দিকে গিয়ে ওনার থেকে একটু দূরে গিয়ে ওরকম ডাকাডাকি করছে। তো মনে হচ্ছে ওই বিড়ালটা ভয়ঙ্কর কিছু একটা মানে দেখছে, এবং ওই জিনিসটাকে দেখে বিড়াল ভয় পাচ্ছে আর ওটাকে তাড়ানোর চেষ্টা করছে। হারেস ভাইয়ের তখন একটা বিষয় মনে পড়ে যায়, একটা কথা কোন একজন হুজুর বলেছিলেন যে বিড়াল যেখানে থাকে আশেপাশে সাধারণত কোনো দুষ্ট জিন আসতে পারে না, বিড়াল নাকি জিনকে তাড়িয়ে দিতে সক্ষম, তবে জিন যদি খুব বেশি শক্তিশালী হয় তাহলে বিড়াল ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। এই কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে দেখেন ওই বিড়ালটি ওই বিল্ডিং এ যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে এক দৌড়ে নিচে চলে গেল। তখন উনি প্রচন্ড ভয় পান, উনি ওই হুজুরের ওই কথাই স্মরণ করেছেন যে বিড়াল ওই বিড়াল তখনই চলে যায় যখন জিন খুব শক্তিশালী হয়। তখন উনি চিন্তা করেন এখন ছাদে আছি, আশপাশ তো মানে এরকম খুব প্রোটেক্টেড না, এটা তো একটা ওয়েল ডেকোরেটেড বিল্ডিং না, এটা নির্মাণাধীন ভবন, তো ওনাদের থাকার জন্য যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার একপাশে করে দেওয়া হয়েছে বা বিভিন্ন জায়গায় করে দেওয়া হয়েছে, মানে ক্ষণস্থায়ী ভাবে আর কি। তো এই জায়গাতে এখন যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে? আর উনি নিশ্চিত বুঝতে পারছিলেন কোনো একটা অদৃশ্য শক্তি ওনার সামনে রয়েছে, যেহেতু ওই বিড়ালটা দৌড়ে চলে গেছে নিচে, তখন নিশ্চয়ই ভয়ানক কিছু হতে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে কি হয়েছে, উনি তো ভয় পাচ্ছেন সিঁড়ি দিয়ে কোনো কিছু ওঠার শব্দ, তো উনি চিন্তা করছেন আবার সিঁড়ি দিয়ে কিছু ওঠে কিনা, কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই ওর মামাতো ভাই যিনি ছিলেন তার আবার তার ঠিক ইমিডিয়েট নিচের ফ্লোরে ঘুমাতো, তো সে উঠে এসেছে, এসে বলছে যে ভাই তোমার বিড়ালটা আমার এখানে চলে আসছে, এসে আমাকে টানা হেঁচড়া করছে, তো ঘুম থেকে উঠে দেখি তোমার বিড়াল, তো চিন্তা করলাম তোমার কোনো বিপদ হলো কিনা। তো তখন উনি হাফ ছেড়ে বাঁচেন, বিড়ালটি মূলত দৌড়ে নিচতলায় গিয়ে তারই মামাতো ভাই যেখানে শুয়েছিল সেইখানে গিয়ে তাকে মানে আঁচড় দিচ্ছিল, যাতে করে আঁচড়ে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে যখন ওই বিড়ালটাকে দেখেছে চিন্তা করছে এটা তো আমার মামাতো ভাই হারেসের বিড়াল, এখানে চলে আসলো নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে, মূলত বিড়ালের ওই ইশারাতে উনি এখানে চলে এসেছেন। তবে উনি আসার পরে আর কোনো ভয় উনি পান নাই, তখন উনি আর ওইখানে ঘুমান নাই, উনি ওনার মামাতো ভাইদের সাথে ঘুমানোর জন্য নিচে চলে গিয়েছেন এবং ওখানে কি হয়েছিল এটা বলেন। তো এই ঘটনার প্রায় 7 মাস অতিবাহিত হয়ে যায়, তো এর মধ্যে ওই বিড়ালটি আবার হারিয়েও যায়, এর মধ্যে ওই বাড়ির কাজটাও অনেকটা শেষ হয়ে যায়, আর অল্প কিছু কাজ ছিল। তো এক রাত্রে কি হয়, হঠাৎ করে মনে হচ্ছে ওনার বোবায় ধরেছে এরকমটা মনে হচ্ছে। তো ওনার কিন্তু ঘুম ভেঙে গেছে, চোখ খোলেন, চোখ খোলার পর উনি দেখেন ধপ 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 এরকম একটা পায়ের শব্দ হচ্ছে এবং বেশ দূরে হচ্ছে, আস্তে 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 কাছে আসছে, কিন্তু মানুষের হাঁটার শব্দ এরকম হয় না, কারণ এখানে তো উনি ঘুমান এরকম শব্দের সাথে উনি পরিচিত। মনে হচ্ছে ভারী একটা পা, সেই পায়ের ওজন না হলেও 20 কেজি হবে পায়ের পাতার ওজন, তো এরকম 20 কেজি পায়ের পাতার ওজন যদি হয়, মানে আধা মন পায়ের পাতার ওজনই যদি হয়, তাহলে সেই বডির উচ্চতাটা কতটুকু, এরকম ধপ ধপ শব্দ ওনার দিকে আসে, আর ওনার শরীরটাও হঠাৎ করে মনে হলো নিস্তেজ হয়ে গেল, উনি নড়াচড়া করতে পারছিলেন না, আওয়াজটা আস্তে আস্তে কাছে আসছে, একটা আচ্ছা অবয়ব ওনার কাছে মনে হচ্ছিল যে দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে উনি একদম জ্ঞান হারিয়ে ফেলেছেন ভয়ে, ওনার কিন্তু সময় সেন্স ছিল, এটা বোবায় ধরা না, ওনার সেন্স ছিল কিন্তু উনি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। তো এরপর ওর যখন জ্ঞান আসে তখন মূলত অনেক বেলা হয়ে গেছে, তখন সকাল 10টা বাজে, এর মধ্যে নিচে কাজ শুরু হয়ে গেছে, উনি ওনার সঙ্গী সাথী যারা আছেন ওনারা কি কেউই কাজে যান নাই। তো নিচ থেকে একজন লোক উঠে চলে আসছে, উঠে এসে ওনাকে তো ডাকাডাকি করেছে, প্রথমবার ডেকে চলে গেছে, ওনার মানে ঘুম ভাঙে না, উনি তো মনে করেছেন মানে যিনি ডেকেছেন যে সে ঘুমাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে আবার যখন এসেছেন তো ইতিমধ্যে ওনার তো জ্ঞান ফেরত এসেছে। তো এই ধরনের বিভিন্ন বিষয়, বিশেষ করে সৌদি আরবে নির্মাণাধীন কোনো বিল্ডিং এ কেউ যদি থাকেন বা কোন একটা বিল্ডিং বা কোন একটা স্থাপনা নির্মিত হচ্ছে, আশেপাশে কন্টেইনারের মতো কোন জায়গা করে ওনারা ঘুমাচ্ছেন, হর হামেশাই নাকি এই ধরনের ঘটনা ওনাদের সাথে ঘটে। তো এই ঘটনাটিও উনি আমাদেরকে দিয়েছেন। আর ওই বিড়ালটি অস্বাভাবিক কোন বিড়াল কিনা এই টাইপের কোনো কিছু বলতে পারেনি, তবে উনি ওই বিড়ালের ছবিটা আমাদেরকে দিয়েছেন। আমরা সেই ছবিটা পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের পেজ এবং গ্রুপে পোস্ট করব। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয় শিহরণ কিছুটা হলেও জাগাতে সক্ষম হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে যারা প্রবাসে রয়েছেন, এইরকম ফাঁকা জায়গায় রয়েছেন বা এরকম ফাঁকা জায়গায় শুয়ে আমাদের ঘটনা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আর আমাদের দেশেও যারা রয়েছেন যারা এই ধরনের পরিবেশে এই মুহূর্তে শুয়ে আছেন, ভাবুন তো একবার, আশেপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে, শব্দ হচ্ছে, কিন্তু আসলে কেউ নেই। যদি এরকমটাই হয় কেমন ভয়ের অনুভূতি হতে পারে? শুনে কিন্তু অতটা ভয়ের অনুভূতি না হলেও যারা সত্যিকার অর্থে ওই পরিবেশে আছেন তারাই বুঝতে পারবেন যে এই ভয়ের অনুভূতিটা কতটা মারাত্মক। ধন্যবাদ জানাচ্ছি হারেস ভাইকে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম 106তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন ওনার নাম শাহরিয়ার আলিফ। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মিশন নামক এলাকায়। উনি কিন্তু এর আগেও ঘটনা পাঠিয়েছিলেন, বিশেষ করে আমাদের প্রচারিত 83 নম্বর এপিসোডে ভুতুরে কান্না শিরোনামে একটি ঘটনা প্রচারিত হয়েছিল, ওই ঘটনাটি উনি পাঠিয়েছিলেন। ওই ঘটনাটিতে ওনার বাড়ির পাশের কবরের কথা উল্লেখ করেছিলেন, যেখান থেকে মূলত ওই ভুতুরে কান্নার আওয়াজটি উনি পেতেন। তো এই কবর নিয়ে আরো কিছু ঘটনা আছে বলে উনি জানিয়েছিলেন, যেটা পরে লিখে পাঠাবেন এটাও বলেছিলেন। মূলত ওই কবর নিয়েই দুটি ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদেরকে, এবং কবর ছাড়া ওনার বাবার সাথে ঘটে যাওয়া আরো একটি ঘটনা। মূলত এই তিনটি ঘটনা নিয়ে একটি ঘটনা আকারে আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। তো এই কবর যেগুলো রয়েছে এখানে, ওখানে মূলত তিনটি কবর রয়েছে। সর্বপ্রথম যে কবরটি আছে সেটি হলো ওনার বাড়ির পাশের এক কাকার কবর। কাকার কবর না, কাকার দাদার কবর আর কি, যিনি অনেক আগে মারা গেছেন। আর ওই কাকার দাদার কবরের পাশের দ্বিতীয় কবরটি হচ্ছে সেই কাকার মায়ের কবর। ওনাকে অবশ্য এই শাহরিয়ার আলী দেখেছিলেন, মানে সেই কাকার মাকে। তিনি আবার 2012 সালে মারা গিয়েছিলেন। আর আরেকটি কবর হলো সেই কাকার চাচাতো ভাইয়ের ছেলের, যে 2023 সালে মারা যায়, জন্মের পরপরই মারা যায় আর কি। তো যাই হোক, প্রথম যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনার সময়কাল 2013। ওই সময়ে একটি রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিলেন এই শাহরিয়ার আলিফ। তো এই অ্যাক্সিডেন্টের কারণে পা ভেঙে গিয়েছিল। ঢাকার ধানমন্ডির সিটি হসপিটালে উনি ভর্তি ছিলেন। সে সময় ওনার রক্তের প্রয়োজন হওয়ায় ওনার এক মামা এসেছিলেন ওনাকে রক্ত দিতে, তার নাম হচ্ছে সুজন। তো ওই রক্ত দিতে আসার আগে উনি গাজীপুরে এই শাহরিয়ার আলিফের বাড়িতে যান, এবং শাহরিয়ার আলিফের দাদিকে মূলত এখানে নিয়ে আসবেন, মানে শাহরিয়ার আলিফের কাছে নিয়ে আসবেন, এই জন্য গিয়েছিলেন আর কি। তো ওনার বাড়িতে যেদিন যান সেদিন সন্ধ্যায় ওই সুজন ভাই আর কি, তো উনি এই শাহরিয়ার আলিফের দাদার সাথে বাজারে গিয়েছিলেন কিছু বাজার সদাই বা কেনাকাটা করার জন্য আর কি। সবকিছু শেষ করে আস্তে আস্তে বেশ রাত হয়ে যায়। তো আগের যে ঘটনাটি বলা হয়েছিল সেই ঘটনাটিতে বলা হয়েছিল যে বাজার থেকে এই শাহরিয়ার আলিফদের বাড়িতে আসতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এই যে সুজন ভাই বা শাহরিয়ার আলিফের যেহেতু মামা হন, আমরা সুজন মামাই বলবো, তো সুজন মামা বাজার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতে থাকেন। আর শাহরিয়ার আলিফের দাদা উনি একটা কাজের জন্য বাজারে কিছুটা সময় থাকবেন বলেছিলেন, এই জন্য ওই সুজন মামা একাই রওনা দিয়েছিলেন। তো রাস্তা দিয়ে হেঁটে আসার সময় তার সাথে কিছু ঘটেনি। তো এই শাহরিয়ার আলিফদের বাড়িতে ঢুকতে হলে তখন সেই দুটি কবরের পাশ দিয়ে যেতে হবে। তখন তো দুটি কবর ছিল, মূলত 2023 সালে আরেকটি কবর হয়েছিল আর কি। তো ওই সময় দুটি কবর থাকার কারণে দুটি কবরের পাশ দিয়ে একটি ছোট্ট ঢালু রাস্তায় উঠে তারপরে ওই বাড়িতে ঢুকতে হবে আর কি। তো যখন তিনি সেই কবর দুটির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ একটি অবয়ব দেখে উনি দাঁড়িয়ে যান। তো অবয়বটি দেখতে ছিল মানুষের মতো, কিন্তু উচ্চতা বেশ লম্বা ছিল, 10 থেকে 12 ফুট। সেটি সাদা রং টাইপের কিছু একটা, বড় আলখেল্লা জাতীয় কিছু পরা ছিল, হয়তো বা জুব্বা হবে বা এই টাইপের কিছু একটা হবে আর কি। তো অবয়বটিকে কিন্তু উনি পেছন থেকে দেখছিলেন। তো এই অবয়বটিকে দেখে এই সুজন মামা কিন্তু ভয় পেলেও উনি কিন্তু অজ্ঞান হন নাই, মানে সেন্স হারান নাই। ওই অবয়বটি কিন্তু কোনো নড়াচড়া করছিল, একদম ঠায় মূর্তির মতো দাঁড়িয়েছিল আর উল্টো দিকে ঘুরে ছিল আর কি। আর একটা জিনিস মনে হচ্ছিল, ওই অবয়বটার মাথা দেখা যাচ্ছে না, বিশেষ করে মাথাটা নিচ দিকে ঝুঁকে কিছু একটা করছে বলে মনে হচ্ছে, মানে ঘাড় দেখা যাচ্ছে, মানে মাথাটা একদম নিচের দিকে ঝুঁকিয়ে রেখেছে, এরকমটাই মনে হচ্ছে। আর আর একটা ভয়ানক ব্যাপার এই সুজন মামা লক্ষ্য করেন, সেটা হচ্ছে ওই অবয়বটির পায়ের দিকে যখন তাকিয়েছেন তখন দেখা যাচ্ছে যে ওই পাটি উল্টোনো। তো কিন্তু এই পা লম্বা ছিল প্রায় এক হাতের সমান, মানে একটা পূর্ণবয়স্ক মানুষের পুরো এক হাত যতটুকু লম্বা হয় ঠিক ওরকম ছিল আর কি। আর অবয়বটির গায়ের রংটা ওইভাবে বোঝা যাচ্ছিল না, তাই পা দেখে মনে করেছিলেন যে অবয়বটির মানে গায়ের রংটা কুচকুচে কালো হতে পারে। কারণ মানে হঠাৎ করে উনি ওই অবয়বটি দেখেছিলেন দাঁড়িয়ে, উনি পেছন থেকে ওইটাকে অবজার্ভ করছিলেন, মূলত 5 থেকে 10 সেকেন্ড অবজার্ভ করেছিলেন আর কি। ভয় পেয়েছিলেন কিন্তু অবজার্ভ করছেন যে আসলে কি, উনি কি চোখে ভুল দেখছেন না ঠিক দেখছেন। তো যাই হোক, এই মামার হাতে কিন্তু বাজারের ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আবার 3টা মাছ ছিল। এখন বাড়ি তো যেতে হবে, কি করবেন? মনে মনে দোয়া দুরুদ পড়তে পড়তে কিছুটা সাহস সঞ্চয় করে ওই অবয়বটির পাশ কাটিয়ে যেতে থাকেন আর মনে মনে দোয়া দুরুদ পড়ছেন যেন কিছু না হয়। তো উনি অবয়বটির পাশ কাটিয়ে চলেও গেছেন, হঠাৎ করে পেছনে একটা শব্দ করে গরম নিঃশ্বাস সারে, মানে জোর একটা নিঃশ্বাস সারে না, অনেক সময় ষাঁড় গরু বা এই টাইপের কোনো কিছু যদি নিঃশ্বাস সারে জোরে জোরে, কেমন শব্দ হয় ঠিক তেমন। তো নিঃশ্বাসটা এমন ছিল যে মামার পেছনে এমনভাবে লেগেছিল যে হঠাৎ করে দমকা বাতাস গায়ে লাগলে যেভাবে মানে জামা নড়ে ওঠে এবং অনুভূত হয় যে পিছনে বাতাস লেগেছে, ঠিক ওই রকম করে হঠাৎ করে গরম একটা বাতাস শোনা লেগেছিল। তখন মামা ভয় তো পেয়েছেন কিন্তু নিজের অজান্তেই, মানে এটা কি কোনো মায়াজাল সৃষ্টি না অন্য কোনো কিছু, উনি নিজের অজান্তেই ঘুরে ওই জিনিসটার দিকে তাকিয়েছেন। আর তখনই ওনার জীবনের সবচাইতে ভয়ানক দৃশ্যটি দেখেন। এটা এমন একটা ভয়ানক দৃশ্য, এটা কোনো মানুষ দেখার জন্য প্রস্তুত থাকে না। উনি দেখতে পান এই অবয়বটি মানুষের মতোই, তার পা তো আগে থেকে উনি দেখেছিলেন কিন্তু এই অবয়বটির মাথা যেটা নিচ দিকে ঝুঁকিয়ে রেখেছিল এখন ওই জিনিসটা মাথাটা উঁচু করেছে, আর এই মাথাটা একটা বড় ষাঁড় গরুর মাথা যেরকম হয় ঠিক তেমন ছিল। দুটো শিং, শিং দুটো অত লম্বা ছিল না, মাঝারি গোছের মানে লম্বা আর কি, যেরকম হয় আর কি ওই রকম ছিল। তো ওনার চোখের সামনে সাদা আলখেল্লা পরিহিত মনুষ্য অবয়ব অথচ মাথাটা ষাঁড় গরুর মতো, এই জিনিসটা যখন উনি দেখেছেন তখন উনি কি পরিমাণ ভয় পেতে পারেন প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন। আর একটা ব্যাপার, ওই জিনিসটার চোখ দুটো আগুনের মতো, মানে জল জল করছিল। আর প্রথমে একবার নিঃশ্বাস ছাড়ার পর এই সুজন মামা যখন ঘুরে তাকিয়েছিলেন তখন হিংস্র ষাঁড়ের মতো ফোঁসফোঁস শব্দ করে আবারও গরম গরম নিঃশ্বাস ছাড়ছিল এবং নিঃশ্বাসের যে বাতাসটা এটা ওনার বুকে এসে তখন লাগছিল, কারণ উনি তো ওইদিকে ঘুরে তাকিয়েছেন, মনে হচ্ছে এখনই আক্রমণ করবে। তো মামা তো ওইখানে একদম ফ্রিজ হয়ে গিয়েছেন, মানে ওনার পা চলছিল না। উনি চিন্তা করেছেন যে এইবার আমি শেষ, আমার আর বাঁচার উপায় নেই। কিন্তু এরপরেও সাহস করে উনি ঘুরে নিজেকে দৌড় দেওয়ার মতো প্রস্তুত করেছেন, এবং সেটা করেছেন। উনি যখন ঘুরেছেন এবং দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে উনি মানে চিৎকার করে বাড়ির লোকদেরকে ডেকেছেন। ওই সময় যে আল্লাহ আকবার বা এরকম কিছু বলবেন সেটা এরকম না, আসলে ওই সময় তো মাথা কাজ করে না মানুষের। যখন এই ধরনের বিপদ আসে তখন মানুষ কখন কি বলবে, ওই সময় সাহস ধরে রেখে দোয়া দুরুদ পড়া নাকি অন্য কোনো কথা বলা, এটা কিন্তু মানুষের আসলে হুঁশ থাকে না। উনি তো এরকম চিৎকার দিয়ে আর হাতের ব্যাগ ওখানে ফেলেই বাড়ির দিকে দৌড় দিয়েছেন। তো বাড়িতে একদম কাছে আর কি, তো দৌড়ে সরাসরি বাড়ির দরজার সামনে এসে পড়েন ধপাস করে, আর এই যে শাহরিয়ার আলিফের দাদিকে ডাকতে থাকেন। তো দাদি দরজা খুলে এই অবস্থা দেখে তাকে শান্ত করেন, ওই দাদি যে দোয়া কালাম জানতেন সেটা পরে ফু দেন। তো উনি কিন্তু ওইখানে সেন্সলেস হন নাই, মানে বাড়িতে আসার পরে তো অজ্ঞান হয়ে যাবেন বিষয়টা এরকম না। তো বাড়ির অন্য সদস্যরা চলে এসেছে কি হয়েছে এটা বলার পর অন্যরা ওখানে যান, কারণ ওখানে তো বাজারের ব্যাগটা ফেলে এসেছিলেন। তো সবাই ওখানে যাওয়ার পর দেখেন যে বাজারের ব্যাগের কিছু কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু ব্যাগে যে তিনটি মাছ ছিল এই মাছটার মধ্যে পুরোটাই খাওয়া, মানে দুটো খাওয়া, দুটো পুরোটাই খাওয়া কাটা পড়ে আছে আর একটার অর্ধেক খাওয়া অবস্থায় পড়ে আছে। তো ওই দিন উনি ভয় পেয়েছিলেন বটে, কিন্তু বড় ধরনের কোনো সমস্যা বা জ্বর এরকম কিছু হন নাই, এরকম কোনো কিছুতে আক্রান্ত হন নাই। উনি পরের দিন সকালবেলা এই সুজন মামা দাদিকে নিয়ে ঢাকাতে চলে আসেন, এই যে শাহরিয়ার আলী যখন অসুস্থ ছিল আর কি, ওই হসপিটালে চলে আসেন আর কি। তো এরপরে জানা যায় যে ওই যেই কবরের ওখানে যে ভয়টা পেয়েছিলেন আর কি, তো বাড়ির পাশের যে কাকার দাদা এবং কাকার মায়ের কবর রয়েছে, সেই কাকাও নাকি রাতের বেলা দুইবার ঠিক সেম অবয়বের জিনিসটার মুখোমুখি হয়েছেন, কিন্তু এই বিষয়টা উনি কাউকে জানান নাই। তো এই ঘটনা ঘটার পর উনি সবাইকে বিষয়টি জানিয়েছিলেন। তো এটা ছিল প্রথম ঘটনা। তো এবার আসেন আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই, ওই কবর কবর রিলেটেড আরো একটি ঘটনায় যাব আর কি। তো এই ঘটনাটি আসলে অল্প কিছুদিন আগে উনি সংগ্রহ করেছিলেন, কিছুদিন আগে শীতের যে সিজনটা ছিল সময় যে মাহফিল হতো, তো মাহফিল থেকে ফেরার সময় তো ওই রাস্তা দিয়ে উনি আসছিলেন, তখন রাত প্রায় 12টা বাজে। তো সাথে সবাই বিদায় নিয়ে নিজের বাড়িতে চলে যাওয়ায় উনি তো একা একা হয়ে গেছেন একদম। তো তখন ওই রাস্তা দিয়ে তো যেতে তো ভয় করছিল, সেই সময় হঠাৎ করে ওনার বাড়ির দিকের একজনকে পান, তখন তো ভয় কিছুটা কমে। তার নাম হচ্ছে মনির। তো এই মনিরের সাথে গল্প করতে করতে যাওয়ার সময় ওই মনির এই শাহরিয়ার আলীকে একটি ঘটনা জানায়। তো ঘটনাটি 2023 সালের একদম মধ্যবর্তী সময়, তবে জুন জুলাই বা এরকম যেই সালটা চলছে, মানে সময়টা চলছে, যে মাসটা চলছে, গত বছর এরকম সময় হবে আর কি। তো মনির সেই সময় সারাদিন কাজ করত, আর রাতে কাজ করে বাসায় ফেরার আগে তার একটা বদ অভ্যাস ছিল, সে নেশা পানি করত, আর নেশা করে সে বাসায় ফিরত। তো মনিরের বাসায় যেতে হলে এই শাহরিয়ার আলীদের বাড়ির পাশের সেই কবর এবং কবরের পাশে ঢালু রাস্তা যতটুকু রয়েছে এই দিক দিয়ে উঠে আরো 5 মিনিট হেঁটে যেতে হবে। তো ওই রাতেও সে নেশা করে বাড়ি ফিরে আসছিল। তো সেদিন ফিরতে ফিরতে রাত প্রায় 3টা বাজে। তো এই শাহরিয়ার আলীদের বাড়ির পাশেই সেই তিনটি কবর থেকে একটু সামনে ওই সময় 2023 সালের মধ্যবর্তী সময় বড় একটা কড়ই গাছ ছিল, এখন অবশ্য নাই। ওটার উচ্চতা প্রায় 100 ফুটের মতো লম্বা হবে আনুমানিক আর কি। তো মনির কি করেছে, সেই কবর তিনটি ক্রস করে ওই কড়ই গাছের কাছাকাছি যখন এসেছে তখন সে দেখতে পায় একটা বানর আকৃতির অবয়ব। তো সে তো নেশা করেছে, তো নেশার রেশ তো তার মধ্যে রয়েছে, হঠাৎ করে এই বানর আকৃতির অবয়ব সে দেখেছে। তো সে শুরুতে সে বানরই মনে করেছে, কিন্তু এই অবয়বটার মুখমণ্ডলটা অদ্ভুত রকমের, বকের মতো বেশ এক হাত লম্বা নাকি ঠোঁট রয়েছে এই অবয়বের। প্রথমে সেটাকে বানর ভাবলেও চাঁদের আলোতে ভালো মতোই খেয়াল করে এবং তখন বুঝতে পারে এটা কি জিনিস। মনিরকে দেখে ওই জিনিসটি নিমিষের মধ্যেই ওই বানরের মতোই লাফাতে লাফাতে ওই কড়ই গাছের উপরে উঠে বসে, ওটাকে দেখা যায় না তখন। তো মনির তো এমনি নেশা করেছে, সে চিন্তা করছে নেশার ঘরে কি উল্টাপাল্টা কি মানে দেখছে কিনা। আর ওই সময়ে মনির অনেক বড় একটি ভুল করে বসে, সেটা হলো ওই নেশার ঘরে অকথ্য ভাষায় ওই জিনিসটাকে গালিগালাজ করতে থাকে। টানা 2-3 মিনিট মুখে যা আসে ওই নেশার ঘরে বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। তো এরপর সে বাড়ির দিকে রওনা করেছে। তো বাড়িতে যাওয়ার পথে আরো একটা ছোট বাসার পরে তো মনির যখন সেটার পাশ দিয়ে যাচ্ছে তখন মরির হঠাৎ করে ছপছপ আওয়াজ পাচ্ছে আর কি। এই আওয়াজটা কোন দিক থেকে আসছে সে তখন ওই আওয়াজের সোর্স খুঁজতে গিয়ে মাথার উপরের দিকে তাকায়। ও চাদর আলোতে দেখতে পায় এই বাঁশের যে বাঁশগুলো রয়েছে, বাঁশগুলো তো ওরকম বেশি ঘন বাঁশ যান না, ফাঁকা ফাঁকা, তো একটা বাঁশ থেকে আর একটা বাঁশে লাফিয়ে লাফিয়ে ওই যে সেই জিনিসটা যেটা একটু আগে কড়ুই গাছের কাছে দেখেছে, ওই জিনিসটা এক বাঁশ থেকে আর এক বাঁশে এভাবে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে ওই জিনিসটা মনির পিছু নিয়েছে। মনি তো তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে গেছে এবং ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। তো বাড়ি পর্যন্ত আসা এটা কোনো সমস্যা হয় নাই, মানে ওই বাসার ওই জিনিসটা দেখার পরে। তো এই মনির ঘর ছিল অন্য ঘর থেকে আলাদা, গ্রাম অঞ্চলের দিকে দেখা যায় যে এক জায়গাতে বা একই পরিবারে দুই তিনটা আলাদা আলাদা মানে ঘর থাকে, টিনের ঘর বা যে ধরনের ঘরই তারা তাদের সাধ্যমতো তৈরি করে আর কি। একটা ঘরে ছোট ছোট পরিবার থাকে কিন্তু তারা একই পরিবারের সদস্য, তো এরকম কিন্তু দেখা যায়। একটা উঠোনের চারদিকে বেশ কয়েকটা ঘর, তো মনির ওই রকম একটা ঘরে থাকতো আর কি। তো মনির থাকতো তার ঘরে একা। তো কিছুক্ষণ শুয়ে থাকার পর সে শুনতে পায় ঘরের বাইরে থেকে কেউ তার দরজায় নক করছে এবং মনিরের ছোট ভাইয়ের কণ্ঠে তাকে ডাকছে। এখন মনির তো নেশাগ্রস্ত ওই সময়টাতে, তো মনির উঠে আর দরজা খোলে নাই। তো মনির এতটুকু চিন্তা করে যে তার ছোট ভাই এত এত রাত পর্যন্ত জেগে থাকে না, হঠাৎ করে ডাকে কেন। আর তারপরেও নেশার ঘরে এসে উঠে দরজা খোলেও নাই, সে চুপচাপ শুয়েই আছে। তো এর কিছুক্ষণ পর শুনতে পায় তার ঘরের চালে কিছু হাঁটাহাঁটি করছে। তো টিনের চালে যদি বড় মানুষ হাঁটাহাঁটি করে তখন কিন্তু টিনের চালের যেই জায়গাটাতে পা পড়ে একটা খুব কর্কশ শব্দ হয় এবং ওই জায়গাটা দেবে যায়। ওরকম হচ্ছিল না, মনে হচ্ছিল যে অনেক সময় কাক যদি বসে, কাক বসার পর বা এক ধরনের খচখচ আওয়াজ হয়, তো কাকের যে নখ ওই নখ টিনের চালের সাথে লাগলে ওরকম আওয়াজ হয়। প্রথমে এরকম আওয়াজ হলো, এরপরে মনে হলো কোনো কুকুরের আকৃতির কোনো জিনিস যদি হেঁটে যায় এরকম শব্দ হতে পারে, ওই রকম শব্দ। এরপরও মনির চুপচাপ রয়েছে, কোনো শব্দ করছে না। সে নেশার ঘরে চিন্তা করছে যে উল্টাপাল্টা কিছু দেখছি বা শুনছি এরকম কিছু আর কি। তো এভাবে অনেকক্ষণ চলে, এরপর মনির ঘুমিয়ে যায়। তো মনিরের ঘুম ভাঙে তার মায়ের ডাকে। তো মনিরের মা তার ঘরের দরজায় নক করছিল আর মনিরের নাম ধরে বারবার বারবার ডাকছিল। তো মনির মনে করেছিল যে সকাল হয়ে গেছে, যেহেতু সে কিছুটা সময় ঘুমিয়েছে, সে কতক্ষণ ঘুমিয়েছে সে বলতে পারে না, তো সকাল হয়ে গেছে তার কোনো বিপদ নাই, তার মা মাঝে মাঝে ফজরের পরে তাকে ডাকে, এজন্য সে উঠে দরজা খুলে দেয়। ততক্ষণে কিন্তু তার নেশার ভাবটা অনেকটা কেটে গেছে। কিন্তু মনির জানতো না সে কত বড় ভুল করে ফেলেছে। দরজা খোলার সাথে সাথে সে কিছু বুঝে ওঠার আগে কোনো একটা কিছু তাকে হ্যাঁচকা টানে চোখের পলকে পাশের জঙ্গলের দিকে নিয়ে যায়। শুধু মনির দেখছিল যে সে দ্রুত গতিতে, মানে তার পাও চলছিল না, এমন জোরে টান দিয়েছে যে বাতাসের গতিতে তাকে নিয়ে যাচ্ছে, সে শুধু দেখছে জঙ্গলের দিকে যাচ্ছে সে। আর বিষয়টা এত তাড়াতাড়ি হয়েছিল যে সে চিৎকার করারও সুযোগ পায় নাই। সে চাঁদের আবছা আলোতে দেখতে পায় ওই যে রাতের বেলা বাড়িতে ফেরার সময় বানরের মতো কিন্তু ঠোঁট লম্বা যে অবয়বটা, ওই অবয়বটা কিন্তু আগের বার ছোট একটা বানরের আকৃতি থাকলেও একই রকমের আকৃতি বা চেহারা গায়ের গঠন ওরকম মনে হলো, এবার কিন্তু উচ্চতায় বেশ বড়। মনিরের মতে সেটি ছিল প্রায় 7 ফুটের কাছাকাছি। জিনিসটা মনিরকে টেনে নিয়ে আছাড় মারতে থাকে। মনিরের মতে জিনিসটা নাকি অনেক শক্তিশালী ছিল, মনির তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। মনিরকে 4 থেকে 5টা আছাড় দেয়। এরপর মনিরকে কর্কশ কণ্ঠে বলে ওঠে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, আবার যদি তোকে রাত্রেবেলা পাই আবারও তোকে মারব, কিন্তু তোকে একবারে মেরে ফেলব না, মাঝে মাঝে তোকে মারব, রাতের বেলা যদি তোকে একা পাই তখনই তোকে ধরব, মনে রাখিস কথাটা, আমাকে গালি গালাজ করেছিস শাস্তি তুই পেতেই থাকবি, এটাই শেষ না। এরপর ওই জিনিসটা এক লাফ দিয়ে পাশের একটা কাঁঠাল গাছে উঠে অদৃশ্য হয়ে যায়। এরপর মনির আর কিছু মনে নাই। পরের দিন তার জ্ঞান ফিরলে সে নিজেকে তার ঘরে আবিষ্কার করে, তার পাশে পরিবারের লোকজন। তো এর আগের ঘটনায় এই শাহরির আলিফ একজন দাদুর কথা বলেছিলেন, মোহাম্মদ দাদু, ওই মোহাম্মদ দাদু তার পাশে বসেছিলেন, তো মনির মোহাম্মদ দাদুকে সবকিছু জানার পর উনি দোয়া কালাম পরে মনিরের শরীরে ফু দিয়ে দেন, ঝাড়ফুঁক করেন আর কি। এই ঘটনার পরে মনির একদম এই নেশা করা ছেড়ে দেয়, মানে তার যে বদভ্যাস গুলো ছিল সবগুলো ছেড়ে দিয়েছিল, এবং রাতে তাড়াতাড়ি সে বাড়িতে ফেরত আসত। আর সে মোটামুটি যতটুকু ভালোভাবে চলার দরকার সেভাবেই চলত। এরপরে খুব একটা সময় যে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে এটা খুব একটা মানে আসলে বলা যায় না আর কি, তবে সে যথেষ্ট সতর্ক থাকে। তো আল্লাহর অশেষ রহমতে এখনো তার সাথে আবার বড় ধরনের কোনো বিপদাপদ হয়নি। আমরা দোয়া করি আর বিপদাপদ তার সাথে না হোক। তো ওই যে কবর রিলেটেড মানে কবরের আশেপাশে যে দুটো ঘটনা ছিল সেই দুটো ঘটনা তো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আসুন আমরা চলে যাব কবরের ঘটনা না, মানে ওই কবর রিলেটেড ঘটনা না, কিন্তু এই শাহের আলিফের বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনায়। তো গাজীপুর কিশোরগঞ্জ রোড নিয়ে ঘটনাটি। তো এই রাস্তাটি এই শাহের আলিফের বাড়ির সাথেই, যেমন ঘটনাটি ঘটেছিল ওনার আব্বুর সাথে। ঘটনাটি যখন ঘটে ওনার আব্বু তখনও বিয়ে করেন নাই, সালটা 2004-05 এরকম একটা সময় হবে আর কি। তো সেই সময় শাহরিয়ার আলিফের আব্বু ঢাকাতে চাকরি করতেন, প্রতি বৃহস্পতিবার রাত্রে উনি বাড়িতে আসতেন ছুটিতে। তো এমনই একদিন বৃহস্পতিবার রাত্রে ঢাকা থেকে উনি রওনা দিয়েছিলেন আর কি, মূলত রওনা দেন বিকালের দিকে, আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, অনেক সময় জ্যাম থাকে বৃহস্পতিবারে। কিন্তু ঢাকা থেকে বেরোনোটা আর গাজীপুরের রাস্তাটা যদি আসা হয় অভ্যেস জ্যাম থাকে, আর ওই সময় রাস্তাঘাট বিশেষ করে গাজীপুরের রাস্তাঘাট অতটা ভালো ছিল না, এখনো যতটুকু উন্নত হয়েছে এক্সপ্রেস ওয়ে হয়েছে, তো যত লেনগুলো হয়েছে তখনও তো এত কিছু ছিল না, এখনো তো অনেক দেরি হয় ওইখানে গাজীপুরে যেতে আর কি। তো বাস র্যাপিড ট্রানজিটটা হয়েছে, এটা চালু হলে হয়তো আরো দ্রুত যাওয়া যাবে, কিন্তু ওই সময়ের বাস্তবতা চিন্তা করেন যে কি অবস্থা ছিল, তো অনেক সময় লাগে যায়। তো এমনিতে ওনার সন্ধ্যার দিকে বিকাল পেরিয়ে পরন্ত বিকেলে উনি উঠেছিলেন, কিন্তু বাড়িতে আসতে অনেক দেরি, প্রায় রাত একটা বাজে। তো যে বাসটা এই শাহের আলিফের আব্বুকে নিয়ে এসেছিল, তো ওই বাসে কিন্তু তার বাড়ির খুব কাছাকাছি নামা যায়, কিন্তু শাহের আলিফের আব্বু যখন ওই বাসের হেল্পারকে বললেন যে তার বাড়ির অমুক জায়গায় ওইখানে নামিয়ে দিতে, কিন্তু হেল্পার কিছুতেই ওইখানে বাস থামাবে না, তাকে বললো যে ওই জায়গার আগে একটা বাজার আছে ওইখানে নামতে হবে, ওইখানে কোনোভাবে বাস থামানো যাবে না। ওই সময় বাজারটি খুব ছোট ছিল, তেমন একটা উন্নতও ছিল না, এখন কি আর করা, হেল্পার যেহেতু নামাতেই চাচ্ছে না, তার সাথে অনেক তর্ক বিতর্ক করার পরেও কোনোভাবে সে নামাবে না, বাধ্য হয়ে ওই ছোট বাজারের ওখানে উনি নেমে গেলেন, ওখান থেকে হেঁটে যেতে হবে বেশ খানিকটা পথ। তো গত রাত্রে ওই বাজারে সাধারণত লোক থাকার কথাও না, আসলেই ছিল না, বাজারটা ছিল পুরোপুরি ফাঁকা। তো উনি ওখানে নেমে বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ওই বাজারটির এক জায়গায় শুধু তিন রাস্তার একটা মোড় রয়েছে, তো সেখানে আসার পর হঠাৎ করে উনি ঘোড়ার ডাক শুনতে পান, শুধু একবার না, তিন থেকে চারবার উনি ঘোড়ার ডাক শুনেছেন। এটা তো মনের ভুল হওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আশেপাশে ঘোড়া তো দূরে থাক, কোনো কুকুর বিড়ালের অস্তিত্ব নাই। তিনি তখন কিছুটা ভয় পান এবং তাড়াতাড়ি করে বাড়ির দিকে হাঁটা দেন। কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে একটা জায়গায় এই মাছ ধরার কিছু প্রজেক্ট করা হয়েছিল, ওই প্রজেক্টের কয়েকটা পুকুর ছিল ওই সময়, তো প্রজেক্টের কিছু পুকুর পড়ে। তো পুকুরের কাছাকাছি আসার পর এই শাহরিয়ার আলিফ ভাইয়ের আব্বু আরেকটি ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান দূর থেকে আলোকিত কিছু একটা দৌড়ে তার দিকে আসছে। তো কিছুটা কাছাকাছি আসার পর তিনি দেখতে পান একটি মানুষ আকৃতির অবয়ব, যার চেহারা বোঝা যাচ্ছিল মানে খুব একটা বোঝা যাচ্ছিল না, তবে কালো কুচকুচে একটা কালো ছায়া মূর্তির মতো, মানে মনে হচ্ছে কোন একটা মেঘের মতো, কালো মেঘ যেরকমটা তুল তুলে হয় মনে হচ্ছে ওই টাইপের কিছু একটা। কারণ হচ্ছে ওই মশালের যে আলো, সে হাতে একটা মশাল ধরা ছিল, ওই মশালটাও দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু ওই আলোতেও কিন্তু পাশের ওই জিনিসটাকে খুব একটা দেখা যাচ্ছিল না, যেটা কিন্তু হওয়ার কথা না। এরপরে ওই অবয়বটি যা করে কেউ তো চিন্তাও করতে পারবে না, ওই অবয়বটি কি করে আরো কাছাকাছি আসতে থাকে ওনার। তো এদিকে শাহরিয়ার আলিফের আব্বু তো খুব ভয় পাচ্ছেন। ওই অবয়বটি যখন এই আলিফের আব্বু থেকে প্রায় 10-15 হাত দূরে এসেছেন, তখন পাশে যে পুকুর ছিল ওই পুকুরে ওই মশাল সমেত লাভ দেয়। তো ধপাস করে বড় কিছু একটা পড়লে যেরকম শব্দ হয় শব্দ উনি শুনতে পান, এরপর সবকিছু শান্ত, একদম শান্ত, আর ওই পুকুরে আর কোন জিনিসের অস্তিত্ব দেখা যাচ্ছে না। যদি মানুষ হতো তাহলে তো সাঁতার কাটত, কিন্তু না, উনি এক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়েছিলেন। মনে হচ্ছে ভারী কোনো কিছু পড়ার পর, পাথর বা ইট কিছু পড়ার পর যেরকম একটু আলোড়ন সৃষ্টি হয়, শব্দ হয় এবং একদম শান্ত হয়ে যায় পুকুরের পানি, ঠিক ওরকমই শান্ত হয়ে গেল। আসলে কি দেখলেন এই জিনিসটাও ভালো করে বুঝতে পারেন নাই, তবে যখন বুঝতে পেরেছিলেন তখন বুঝেছিলেন এটা অস্বাভাবিক কিছু। প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় বলি যে ঘরের বাইরে থেকে দুইবারের বেশি কোনো অবয়ব ডাকতে পারে না, কিন্তু এই ঘটনার দ্বিতীয় অংশে আমরা দেখলাম এই যে মনির যে ছেলেটা তার মায়ের রূপ ধরে ডেকেছিল, শুধু দুইবার না অনেকবার ডেকেছিল, এবং দরজা যে লোহার করা ছিল সেটা ধরে নাড়িয়ে নাড়িয়ে শব্দ করেছিল। তার মানে লোহার, আমরা বলি যে লোহা দেখলে জিনপরি ভয় পায়, তো দেখা গেল যে এখানে লোহা ধরেই নড়াচড়া করে শব্দ করেছে এবং দুইবার না অনেকবার ডেকেছে। আবার আমরা বলি আগুন দেখলে জিন ভয় পায়, এখানে দেখা গেল কোন একটি ভয়ানক অবয়ব মশাল হাতে নিয়ে দৌড়ে আসছিল, সেই মশালটি দাউ দাউ করে জ্বলছিল এবং মশাল নিয়েই পুকুরে ঝাঁপ দিল। তাহলে আমরা যেই জিনিসটা জানি তার মানে হচ্ছে যে সব জিনেরা আসলে আগুন লোহা এগুলো দেখে ভয় পায় না, আবার সব জিনই যে দুইবারের বেশি ডাকতে পারে না বিষয়টা এরকম না, অনেক জিন আছে তারা দুইবার কেন, 200 বার বা 1000 বার যদি ডাকতে হয় তারা সেটাও পারে। তাহলে এই বিষয়টা আপেক্ষিক একটি বিষয়, তবে আমরা সাধারণ যেটা প্রচলিত তথ্য সেটা আমরা বলি, কিন্তু ব্যতিক্রম অনেক কিছুই কিন্তু হয় যেটা আমরা কিন্তু জানি না। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ শাহরিয়ার আলিফকে, বেশ চমৎকার তিনটি ভয়ানক ঘটনা আমাদেরকে আপনি উপহার দিয়েছেন। আশা করছি এই ঘটনাগুলো লিসেনারদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, এখন ছোট্ট একটি বিরতি নিব, আর বিরতির পর আমরা আমাদের এবারের 106তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আর এর মধ্যে, এই বিরতির মধ্যে আর কি, সকলের কাছে অনুরোধ রইল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন, প্লিজ লাইক বাটনটা প্রেস করবেন, আর আমাদের এই চ্যানেলের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা আমার ওই চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। ওখানে মূলত আমি এডুকেশনাল কন্টেন্ট, ট্রাভেলিং, ব্লগিং এই জিনিসগুলো আপলোড করি, সেখানে কোনো ভৌতিক বিষয় আপলোড করা হয় না। সেখানে শিক্ষণীয় অনেক ভিডিও আমি আপলোড করে থাকি, আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবে না, ফেরত আসছি অল্প কয়েক সেকেন্ড পরে। বিরতির পর ফিরে এলাম প্রিয় লিসেনার্স, আমাদের এবারের 106নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইয়াসিন আহমেদ। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। আর এই গ্রামেরই একটি বাড়ির ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঘটনাটি মূলত দীর্ঘ প্রায় 22 বছরেরও বেশি সময় ধরে চলছে, এখনো চলছে, যেটা ওই পরিবার সাফার করেই যাচ্ছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় একটি জায়গা আসবে, এই জায়গা সম্পর্কে নাকি বাংলাদেশের কোনো এক বিখ্যাত কবি তার কবিতা বা অন্য কোনো লেখনীতে উল্লেখ করেছিলেন। এই শাহবাজপুর গ্রামেরই মুন্সির হাট নামক একটা জায়গায় একটা দিঘি রয়েছে, মিয়ার বাড়ির দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে মূলত উনি একটি কবিতায় কিছু লাইন উল্লেখ করেছিলেন, তবে সেটা কার কবিতা এই বিষয়ে অবশ্য আমাদেরকে ইয়াসিন আহমেদ ভাই জানাতে পারেননি, বা আমিও এটা জানি না ঠিক, আপনাদের কারো জানা থাকলে আমাদেরকে পরবর্তীতে জানাতে পারেন। যে তথ্যটা শুরুর দিকেই দিয়ে নিলাম, কারণ এই তথ্যটা আমাদের যদিও বা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তারপরও ঘটনার সত্যতা প্রমাণে কিছুটা হলেও রেফারেন্স হিসাবে কাজ করে। তো চলুন প্রিয় লিসেনার্স, আমরা মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি মূলত এই ইয়াসিন আহমেদ ভাইয়েরই খুব কাছের এক ছোট ভাই, তিনি বলেছিলেন তার বাড়ি ওই একই গ্রামে, তার পরিবারের সাথেই মূলত ঘটনা ঘটেছে। তো ঘটনার শুরুটা 2002 সাল থেকে ধরা চলে। তো এই যে বাড়িটা, এই বাড়িটা মূলত এই ইয়াসিন আহমেদ ভাইয়েরই ওই কাছের এক ছোট ভাই, তার নাম হচ্ছে সজীব, এই সজীব ভাইদের। তো এই বাড়ির কাছে অনেক পুরনো একটা প্রাচীন গাছ এখনো রয়েছে। তো ওখানে যেটা হয় সেটা হচ্ছে যে ভোরবেলা বাড়ির কোন সদস্য যদি ঘুম থেকে উঠে পড়ে, ওঠার পর ওই বাড়িতে নাকি কেউ ধূপ জ্বালায়। তো ধূপ জ্বালানোর পরে ওই ধূপের গন্ধ বাড়ির অন্য সদস্যদের যখন নাকে যায় তখন বুঝতে পারে বাড়ির অন্য কোনো সদস্য উঠে গেছে, মানে যিনি সবার আগে ওঠেন উনি ধূপ জ্বালান। তো এই যে সজীব, যিনি এই সজীবের যিনি দাদা, এই সজীব এবং সজীবের দাদা এক রুমে ঘুমাত। তো তার দাদা কৃষিকাজ করতেন, গরু ছিল, গরু নিয়েও মাঝে মাঝে বাইরে যেতেন। অনেক সময় বলতে অধিকাংশ সময় তার দাদাই ঘুম থেকে আগে আগে উঠে যেতেন এবং ধূপ জ্বালিয়ে দিতেন। ধূপ জ্বালালে ওই যে দেখা যাচ্ছে যে গোয়ালঘর থেকে আশেপাশে, মানে অনেক জায়গা আছে তো গোয়ালঘর থেকে শুরু করে আশেপাশে অনেক যে জায়গা, সেখানে মশা মাছি এগুলোও কমে যায়। আর সকালবেলা ওনারা এটা করেন আর কি, ওখানে ওই পরিবারে ওই বিষয়টার প্রচলন রয়েছে। তো উনি একদিন হয়েছে কি, ঘুম থেকে উঠে পড়েছেন, ঘুম থেকে উঠে উনি ধূপ জ্বালিয়েছেন। তো ধূপের গন্ধ অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেই ঘরেও গিয়েছে। এই সজীব ভাই যেহেতু তার দাদার সাথে ঘুমান, ধূপের গন্ধে তারও ঘুম ভেঙে গিয়েছে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, দাদা এত রাত্রে উঠল। তো সজীব ভাই আবার দরজা খুলে বাইরে বের হয়েছেন গিয়ে, আর গিয়ে দেখেন যে তার দাদা উঠোনে দাঁড়িয়ে আছে। তো সজীব ভাই আবার বলছে, কি দাদু তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? তো দাদু আবার বলছে যে এত রাত কই, ফজরের আজান হয়ে গেছে, তুই শুনিস নাই? আমি তো আজান শুনলাম, এই জন্য তো আমি উঠে গেছি, এখন গরু নিয়ে আমি বাইরে যাব, তোর যদি উঠতে ইচ্ছা না হয় তুই ঘুমায় থাক। তো সজীব ভাই তখন আবার খুব একটা বেশি চিন্তা করেন নাই, আর ওই সময় তার কাছে মোবাইলও ছিল না, ঘড়িও ছিল না, এক্সাক্ট কয়টা বাজে উনি ওটা বুঝতেও পারেননি। উনি আবার বিছানায় শুয়ে পড়েন। আর ওনার দাদা কি করেন, ওই ওনার যে গোয়াল ঘর ওখান থেকে দুটো গরু নিয়ে বাড়ির বাইরে চলে যান। ধূপের গন্ধ যেহেতু অন্য ঘরেও গিয়েছিল, অন্য সদস্যরা চিন্তা করলো কি ব্যাপার, এত রাতের বেলা দাদা গেল কই? তো সজীবের দাদার অন্য যারা ছেলে ছিল, মানে সজীবের কাকার একটা ঘর ছিল পাশে, তো ওনারও কিন্তু ওই রাতের বেলা, এত রাতের বেলা ধূপের গন্ধ আসার পরে ওনার একটা সন্দেহ লেগেছে কি ব্যাপারে, এত রাত্রে আমার বাবা উঠলো কেন? তো ওনার আবার ঘুম থেকে উঠেছেন, উঠে আবার সজীবকে ডেকেছেন, যাই সজীব তো দাদা কই? তখন সজীব তো বলছে, দাদা তো গরু নিয়ে বাইরে গেছে। ও সর্বনাশ, এখন গরু নিয়ে বাইরে গেছে কেন? সজীব বলে যে ফজরের নাকি আজান দিছে। না, ফজর আজান তো দেয় নাই, ফজর আজানের বহু বাকি, তখন আবার শীতকাল চলছে। তখন পরিবারের সদস্যরা চিন্তা করে যে এটা বড় ধরনের একটা বিপদ আপদ এখানে হবে। তখন ওনারা যেটা করেন, দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে বেরিয়ে এই সজীবের দাদা তাকে খুঁজতে শুরু করেন। তো সজীবের দাদার অন্য যে ছেলে, মানে সজীবের কাকা, তিনিও তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বেরিয়ে পড়েন, সজীবও বেরিয়ে পড়েছে। এখন সজীবের দাদা করেছে কি, ওই হাতে যে ধূপটা জ্বালানো ছিল ধূপটা হাতে নিয়ে আর গরু দুটো নিয়ে হাঁটা শুরু করেছেন। তো ওনারা তো ধূপের গন্ধ পেয়েছেন যে কোন দিক দিয়ে যায় ধূপের গন্ধ আসছে, ওনারা ওই দিক দিয়ে যাওয়া শুরু করেছেন। এখানে হয়েছে কি যে ঢাকা সিলেট হাইওয়েতে একটা ব্রিজ রয়েছে, এটাকে তিতাস ব্রিজ বলে। ওই সময়ে ওইটা স্টিলের ব্রিজ ছিল, মানে বেইলি ব্রিজ ছিল আর কি, এখনকার মতো এরকম অবকাঠামোর ব্রিজ তখনও হয়নি। তো ওই ব্রিজটা পার হয়েই আর একটা ব্রিজ আছে, এটাকে রামপুর ব্রিজ বলে। ওই রামপুর ব্রিজের ওখানে অনেকেই নাকি ভয় পান, এখনো অনেক ভয়ের ঘটনা নাকি সেখানে শোনা যায়। আর ওই সময় শীতকাল ছিল, তো শীতকালে অধিকাংশ মানুষই ওই ব্রিজের উপর দিয়ে না গিয়ে তাদের খেতে যেতে হচ্ছে গরু ছাগল নিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে, কারণ শীতকালে পানি খুব কম থাকতো, অনায়াসেই নদীটা পার হয়ে চলে যাওয়া যেত। তো সজীবের দাদা উনি ওই গরু নিয়ে ওই তিতাস ব্রিজের দিকে যাচ্ছেন, এদিকে পেছন থেকে সজীব, সজীবের কাকা, কাকার পরিবারের সদস্যরা, ওনারা তো দূর থেকে দেখতে পেয়েছেন। চাঁদের আলো সময় ভালোই ছিল, কুয়াশা অতটা ছিল না, যদিও বা শীতকাল ছিল। তো ওনারা তো দূর থেকে ডাকছেন, সজীব ও দাদা দাদা দাঁড়াও দাঁড়াও, এদিকে সজীবের কাকা বাবা বাবা বলে ডাকছেন। কিন্তু না, কোন এক মোহে পড়ে উনি দুটো গরু নিয়ে হেঁটেই যাচ্ছেন। আর ওরা বাম হাতে ধূপ জ্বালানোর জন্য যে পাত্রটা রয়েছে, ওই পাত্র ওখান থেকে ধোয়া বের হচ্ছে, ধূপের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। আর আরেক হাতে দুটো গরুর রশি তিনি ধরে সামনের দিকে এগিয়েই যাচ্ছেন। তো এদিকে কি ঘটেছে, এই যে সজীবের যিনি কাকা, উনি কোনো একটা অশুভ লক্ষণ বুঝতে পেরে উনি দৌড় দিয়েছেন তার বাবাকে ধরার জন্য। যখন কাছাকাছি আসবেন, মানে খুব যে কাছাকাছি তা না, হয়তো তখন প্রায় 25-30 হাত দূরে রয়েছেন, উনি কিন্তু দৌড়ে আসছেন। যখনই 25-30 হাত দূরে আছেন, উনি খেয়াল করেন, মনে হলো কালো একটা অবয়ব দমকা বাতাসের মতো ওই যে সজীবের দাদার হাতের যে দুটো রশি ছিল, দুটো রশিতে দুটো গরুর মানে দড়ি আর কি, একটা গরু মনে হলো ছো মেরে ওই জিনিসটা নিয়ে গেল। এবং নিয়ে যে গেল বিষয়টা এরকম নয়, ছো মারার সাথে সাথে ওই গরুটার মনে হলো যে ওই গরুটা একটা, গরু তো একটা ভারী জিনিস তাই না, তখন মনে হলো গরুটা একটা কাপড়ের মতো পড়া শুরু করলো এবং সেটা নিচে পড়ে গেল। তো উনি যখনই কাছে গিয়ে মানে তার বাবাকে হাত দিয়েছেন শরীরে, তখনই তার বাবা চমকে উঠে বলছে, এই কিরে আমি এখানে কেন, আমি এই জায়গায় কি করি, আমি তো ঘুমাইছিলাম, আর গরু নিয়ে আমি কি করতেছি এই জায়গা। তখন ওই সজীবের দাদা তো উনি বলছেন যখন এই কথা, তখন সজীবের কাকা বলছে, বাবা এই এই ঘটনা, তুমি তো গরু নিয়ে চলে আসছো, এই যে দেখো একটা গরু নাই, আমি তো এই জিনিস দেখলাম। গরু নাই মানে, বলে যে হ্যাঁ গরু নাই, এই যে দেখো সামনে মনে হয় পড়ে আছে কি, চলো তো দিকে যাই। ইতোমধ্যে কিন্তু সজীবরাও কাছে চলে আসছে, তারা গিয়ে দেখে যে ওইখানে যে ওই যে একটা কালো অবাব দমকা বাতাসের মতো ওই গরুটাকে ছো মেরে উড়িয়ে নিয়ে গিয়েছিল, মূলত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওই গরুর মাংস হাড় সব খেয়ে ফেলেছে। আর খাওয়ার পর শুধু গরুর চামড়াটা ওখানে পড়েছিল, যার কারণে একটা কাপড়ের মতো এক ভেসে ভেসে ঠাস করে নিচে পড়ে গেছে। অন্য গরুটা কিন্তু ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল ওই গরুটাও যেন কেমন করছে, মনে হচ্ছে যে এখন ওই গরুটার দিকেও কোন একটা অশুভ শক্তির নজর পড়েছে। ওনারা দ্রুত ওখান থেকে গরু নিয়ে হাঁটা শুরু করেন বাড়ির দিকে। তো ওই সময় কিন্তু এই যে সজীবের দাদা, উনি কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, দ্রুত বাড়ির দিকে আসতে থাকেন। ইতোমধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে, সজীবের বাবা ওই সময় চট্টগ্রামে চাকরি করতেন, উনি আবার ওই দিনই রাতের বেলা বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসে দেখেন বাড়িতে কেউ নাই, তো উনি আবার চিন্তা করেছেন যে বাড়িতে কেউ নেই গেল কোথায়, সবাই মনে হয় মাঠের দিকে গিয়েছে। তো মাঠের দিকে উনি আবার গিয়েছেন যে এত রাতের বেলা সবাই মাঠের দিকে গেল, বাড়ির গরু নাই, তারপরে বাড়ির একটা সদস্যও নাই, নিশ্চয়ই মাঠের দিকে গিয়েছে। তো উনি মাঠের দিকে গিয়েছিল, ওই যে মাঠের দিকে যেই একটা ব্রিজ রয়েছে, ওই সরি ব্রিজ না মানে একটা গাছ রয়েছে অনেক পুরনো, ওই গাছটার ওই দিকে উনি গিয়েছেন। তো ওইখানে যাওয়ার পর উনি কোনো কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, বা কোনো একটা হঠাৎ ওনার সাথে কিছু একটা হয়েছিল, ওইখানে আবার উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন, মানে একটা ঝামেলার মধ্যে আর একটা ঝামেলা। ইতোমধ্যে ওনারা বাড়িতে যে ফেরত আসছিলেন, ফেরত আসার সময় ওই মাঠের পাশ দিয়ে আসতে হয়, সেখানে দেখেন একজন পড়ে আছে, সেটাকে সজীবের আব্বা। সবাই তো বুঝতে পেরেছিলেন যে সজীবের আব্বা তো এই যে চট্টগ্রাম থেকে এসেছে, তারপর মনে হয় বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বাইরে বের হয়ে এখানে এসে কোনো কিছু দেখে আবার ভয় পেয়েছে। এমনিতেই তো একটা ঘটনা ঘটেছে, সেখান থেকে আবার তাকে উদ্ধার করে আনা হয়। তো যাই হোক, এই যে ব্যাপারটা ঘটল, এই জিনিসটা কিন্তু এইভাবে কেউ আশাই করে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে তাদের ফ্যামিলির সাথে, একটা গরু এইভাবে খেয়ে ফেললো, চোখের পলকে খেয়ে ফেললো, গেরস্থ বাড়ির একটা গরু এইভাবে হাওয়া করে দিল, তাহলে মানুষকে হাওয়া করতে কতক্ষণ। তারা বিষয়টা নিয়ে কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং খুব চিন্তিত হয়ে পড়েন। এরপর ওই শাহবাজপুর বাজারের মসজিদের একজন ইমাম, উনি খুব প্রবীণ একজন মানুষ, এখনো উনি জীবিত আছেন, তো উনি এরকম জিনের চিকিৎসাগুলো করতেন। এরপর ওনার কাছে সজীবের দাদা, সজীবের কাকা, সজীবের বাবাও যান যে এই ঘটনা, আমরা তো এরকম ভয় পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তখন উনি একটু সময় নেন, কারণ ওনার কাছে ওনার বেশ কিছু ভালো শিষ্য জিন ছিল যারা খুব পরহেজগার, তো উনি ওনাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন বলে জানান এবং কিভাবে সমাধান করা যায় এটা আর কি বলবেন। তো এর পরের দিন ওই হুজুর এই সজীবদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর উনি ওই বাড়ির চারদিকে একটু পর্যবেক্ষণ করেন এবং একটা গর্তের কাছে গিয়ে দাঁড়িয়ে যান। মূলত সজীবদের বাড়ির বিভিন্ন ময়লা আবর্জনা, বিশাল একটা গর্ত ছিল, ওখানে ফেলা হতো এবং গর্তের এক পাশে আবার ওয়াশরুম তৈরি করা হয়েছিল। তো ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উনি আবার বাড়িতে চলে আসেন। তো তখন ওই হুজুর সজীবদের পরিবারের সবাইকে একটি ইতিহাস শোনান, সেটা হচ্ছে যে এই যে গর্ত, এখানে বহু আগে একটা প্রাচীন গাছ ছিল, মানে অনেক বয়স হয়ে গিয়েছিল গাছটির। তো এই গাছটি এই সজীবের পরিবারই কেটে ফেলেছে এখান থেকে, মানে তাদের থাকার সুবিধার জন্য কেটে ফেলেছে আর কি। তো গাছের ওই জায়গাতেই বেশ গভীর গর্ত হয়ে গিয়েছে এখন, আর ওই জায়গাতে একটা ওয়াশরুমও তৈরি করা হয়েছে। আর একটা ব্যাপার হলো, বহুকাল আগে, হাজার বছর আগে, এইখানে কোন একটা জিন পরিবার এসে বসবাস শুরু করে। পরবর্তীতে সেখান থেকে তাদের আরো বংশধর হয়, পুরো একটা বংশ এখানে বসবাস করে। কিন্তু এরা ভালো জিন না, এরা পিশাচ শ্রেণীর জিন। তো এরা এখানে বসবাস করছিল, হঠাৎ করে গাছটাও কেটে ফেলা হয়, তো এই কারণে ওরা বেশ ক্ষুব্ধ ছিল। তো এখন হঠাৎ করে এরা আরো বেশি ক্ষুব্ধ হওয়ার কারণ কি হলো? ক্ষুব্ধ হওয়ার পরেও যে কোনো ঘটনা ঘটিয়েছে বিষয়টা এরকম নয়, কিন্তু হঠাৎ এই ঘটনা কেন ঘটলো? তো এই প্রসঙ্গে হুজুর বলেন যে তোমরা এখন এই জায়গাতে একটা বাড়ি করার চিন্তা করছো, মানে তোমাদের জমির উপর একটা বাড়ি করার চিন্তা করছো, তো বাড়ি করলে তো ঘরটা বড় হবে এখনকার অবস্থান থেকে, তখন ওদের অসুবিধা হবে, মূলত এই কারণেই ওরা ক্ষিপ্ত হয়েছে। এখন সমাধান কি? তখন হুজুর বলেন যে আমার সাথে থাকা যারা জিন রয়েছে এরা পরহেজগার, কিন্তু এরা পিশাচ শ্রেণীর জিন, এদের সাথে এদের মেলে না, তবে ওরা ওদের সাথে কথা বলবে যাতে করে এই জায়গা ছেড়ে ওরা অন্য জায়গায় চলে যায়, ওদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। অন্য কোন জায়গায় ট্রান্সফার করা যায় আমি ওদের সাথে কথা বলে এই বিষয়গুলো সুরাহা করার চেষ্টা করব, এইটা ওই হুজুর বলেন। পরবর্তীতে ওই হুজুর তার অনুগত জিনদের মাধ্যমে ওই জিনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হন এবং ওই জিনেরা অন্য জায়গায় চলে যেতে রাজি হন। অন্য জায়গাটা কোন জায়গায়? সেটা হচ্ছে এই যে সজীব ভাইদের বাড়ি থেকে মুন্সিরহাটি নামক যে জায়গাটা রয়েছে সেখানে মিয়ার বাড়ি দিঘি বা মুন্সিরহাটি দিঘি নামে পরিচিত যে জায়গাটা, তো ওই দিঘির পাশে একটা বাঁশঝাড় রয়েছে। তখন হুজুর ওই জিনগুলোকে ওই বাঁশঝাড়ের ওখানে আস্তানা গাড়তে বলেন। হুজুর ওই জিনদেরকে তার জিনের মাধ্যমে বুঝিয়েছিলেন যে এখানে তো মনুষ্য বসতি, ওরা আস্তে আস্তে সেখানে ঘর বাড়ি করবে, ওদের বংশধররা সেই ঘর বাড়ি ভেঙে আবার নতুন করে আরো বড় বাড়ি করবে, এটা তো চলতেই থাকবে, আর হাজার বছর ধরে তোমরা এখানে আছো, একটা সময় সবকিছুই তো পরিবর্তন হয়, হাজার বছর আগে এই ভূমি তো এরকম ছিল না, এখানে অন্যরকম ছিল, সেখানে নদী থাকতে পারত, সেখানে আস্তে আস্তে চর জেগেছে হয়তো বা, তারপর আস্তে আস্তে এখানে এরকম ভূখণ্ড হয়েছে, তারপর এরকম অনেক প্রাচীন গাছ হয়েছে, এইভাবেই তো ভূখণ্ডের অনেক পরিবর্তন ঘটে, তো এই ভূখণ্ডের একটা সময় আস্তে আস্তে অনেক পরিবর্তন ঘটবে, তোমরা তো সবসময় এরকম থাকতে পারবে না, এর থেকে ভালো হয় তোমরা এরকম জায়গায় চলে যাও, বিশেষ করে মিয়ার বাড়ি যেই দিঘিটা রয়েছে এই দিঘির পাশে বাসা রয়েছে এখানে চলে যাও। তখন ওই জিনেরা রাজি হয়, কোন ধরনের ওই যে ভোগ দেয়া বলে না, ওই যে গরু জবাই করে দেয়া, মহিষ জবাই করে দেয়া, ছাগল জবাই করে দেয়া, এগুলোর কোনো কিছুই প্রয়োজন হয় নাই, ওই জিনেরা ওখান থেকে ট্রান্সফার হয়ে ওই জায়গাতে চলে যায়। তো ওই জায়গাতে চলে যাওয়ার পর একদম সবকিছু স্বাভাবিক, মানে সবকিছু কুল, একদম স্বাভাবিক জীবনযাপন সবাই করছে, সবাই ধারণাই করেছিল যে এই সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু কে জানত যে আরো বড় ধরনের সমস্যা তাদের জন্য অপেক্ষা করছে। এই ঘটনার পরে প্রায় 6-7 বছর খুবই স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করেন, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এরপরে একটা ভয়ানক ঘটনা ঘটে সুদীপ ভাইয়ের মায়ের সাথে। সেটা হলো ওই যে ওয়াশরুমটা কিন্তু ওই জায়গাতেই ছিল। তো ওরা তো মনে করছে সব দিন চলে গেছে, কোনো সমস্যা নেই। একদিন রাতের বেলা সুদীপ ভাইয়ের মা ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যেই না গিয়েছেন এবং ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন, উঠোনে একটা অদ্ভুত আওয়াজ উনি শুনছেন। আওয়াজটা এরকম যে চট 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 এরকম শব্দ, চট চট শব্দ কেমন, যে অনেক সময় মহিলাদের যাদের লম্বা চুল থাকে, গোসল করার পর গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে ওই চুলটাকে, ওই ভেজা চুলকে একটা বাড়ি দেন, বাড়ি দিলে এক ধরনের চট চট শব্দ হয়। তো এই চটচট শব্দটা কিন্তু ওই চুলের ভেজা চুল থেকে হয়, বিশেষ করে মহিলারা কিন্তু এই শব্দটা ঠিকই বুঝতে পারেন। তো সজীব ভাইয়ের মা উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাতে উঠানে এই ভেজা চুল ঝাড়ে কে, এই শব্দ হচ্ছে কেন। তো উনি ওনার ওই ওয়াশরুমের দরজার একটা ছিদ্র ছিল, টিনের দরজার ছিদ্র ছিল। তো উনি ছিদ্র দিয়ে এক চোখ লাগিয়ে বাইরে দেখার চেষ্টা করছেন। উনি দেখেন যে মোটামুটি লম্বা একটা অবয়ব, অবয়বটা সাদা শাড়ি পরা, গ্রামের মহিলারা যেভাবে শাড়ি প্যাচ দিয়ে পরে ওইভাবে শাড়ি পরা, সে আর একটা কাপড় জাতীয় কিছু দিয়ে তার ভেজা চুল ওভাবে চটচট শব্দ করছে। তো সে এক পাশ ফিরে এই কাজটা করছে উঠোনে দাঁড়িয়ে। এই সজীব ভাইয়ের মা উনি যে ওই ওয়াশরুমের দরজার ছিদ্র দিয়ে চোখ লাগিয়ে ওটা দেখছেন, মনে হলো যে ওই অবয়বটা বুঝে গেছে যে তাকে কেউ দেখছে। সে আস্তে করে মাথাটা ঘুরিয়ে চোখ বড় বড় করে ওই ওয়াশরুমের দরজার দিকে তাকায় এবং তাকিয়ে বলে, আমি কিন্তু বুঝে গেছি তুই আমাকে দেখছিস, তোকে কিন্তু আমি এখন এখান থেকে বেরোতে দেব না। যখনই এই বিষয়টা বলেছে তখন এই সজীব ভাইয়ের মা পেয়েছে প্রচন্ড ভয়, এবং এমন ভয় পেয়েছেন উনি প্রচন্ড জোরে ওইখান থেকে একটা চিৎকার দিয়েছেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যদের তো ঘুম ভেঙে যায়, তারা তো দৌড়ে বাইরে বের হয়। তারা কিছু দেখেন নাই, ওদিকে সজীব ভাইয়ের মা দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। ওই কি হয়েছে বলে, আমি তো ভয় পাইছি, কিন্তু কি দেখেছেন এগুলো আবার উনি বলেন নাই, ওগুলো উনি চেপে যান। কারণ হচ্ছে যে ওনার ছেলে সজীব, তারপর পরিবারের অন্য সদস্যরা রয়েছে, তারা ভয় পেতে পারে। তো উনি অন্যদের কথা চিন্তা করে এই বিষয়টা একদম চেপে গিয়েছিলেন। তো এরপর থেকে সজীব ভাইয়ের মায়ের বিভিন্ন ধরনের অসুস্থতা এসে ভর করে, অনেক চিকিৎসা করা হচ্ছে, এখন পর্যন্ত তার পরিপূর্ণ সুস্থতা আর আসে না। এর কিছুদিন পর আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সজীব ভাইয়ের নানি রাতের বেলা ওই একই ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি ওই যে ওই ধরনের শব্দ, চট 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 শব্দ উনি পাচ্ছেন, ওই যে চুল ভেজা চুল ঝাড়ার শব্দ। তো উনিও কি করেছেন, ওই দরজার একটা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করেছেন যে ওইখানে কি। তো উনি যখন একটু চুপিসারে দেখার চেষ্টা করছেন, ওই জিনিসটা কিন্তু তার দিকে পুরো শরীর ঘুরিয়েছে। আগের বার কিন্তু তার শরীরটা এক পাশ থেকে দেখা গিয়েছিল, কিন্তু এবার সে উল্টো ঘুরেছিল। সে কি করলো, পুরো শরীর ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তার মুখটা নিয়ে নিল। নেয়ার পরে বলছে, তুইও আমাকে দেখে ফেললি, তোকেও তো এখান থেকে বেরোতে দেব না। এই কথা শোনার সাথে সাথে সজীব ভাই নানিও দিয়েছেন প্রচন্ড জোর এক চিৎকার। তো উনি চিৎকার দিয়ে ওইখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আগের বার কিন্তু সজীব ভাইয়ের মা অজ্ঞান হন নাই, কারণ উনি তো অতটা বয়স্ক মানুষ নন, তো এই জন্য ভয় পেলেও অজ্ঞান হন নাই আল্লাহর রহমতে। কিন্তু সজীব ভাইয়ের নানি তো বয়স্ক মানুষ। আর এইরকম একটা দৃশ্য যে একটা জিনিস ঘুরে সে কোন একটা কাজ করছে কিন্তু কেউ দেখছে, এটা ওই জিনিসটা কিভাবে বোঝার সাথে সাথে সে শরীরটা ঘুরিয়ে নিয়ে ঠিক ওই দিকটাতে তাকায় যেদিকে কেউ একটা ছিদ্র দিয়ে চোখ লাগিয়ে দেখছে। একটা অদ্ভুত ব্যাপার, কিভাবে সে বোঝে, মনে হচ্ছে কানে কাছে কেউ এসে তাকে বলে দেয় এই তোকে দেখছে, আর তখনই সে ঘুরে তাকায়। তো যাই হোক, সজীব ভাইয়ের নানি অজ্ঞান হয়ে গিয়েছেন, তারা দ্রুত ওয়াশরুমে গিয়ে, মানে সজীব ভাইয়ের নানি তো ওয়াশরুমে যাওয়ার পরপরই দেখেছেন, ওয়াশরুমের দরজা তখন লাগানোর সময় পান নাই, তারপরে ঢোকার সাথে সাথে ঘটনা। তো দরজা খোলাই ছিল, দ্রুত তার নানিকে ওখান থেকে বের করা হয়। নানি যখন স্বাভাবিক অবস্থায় হন, মানে জ্ঞান ফেরে, তখন যখন এই বিষয়টা বলেছেন, তখন মূলত এই সজীব ভাইয়ের মা এই বিষয়টা বলেন যে আমিও তো এই একই জিনিস দেখেছি, যে ওই জিনিসটা যখনই দেখার চেষ্টা করি তখনই সে টের পেয়ে যায় আর ঘুরে এই কথা বলে। তখন সবাই চিন্তা করেন যে ওই হুজুর না বলল সব জিন ট্রান্সফার হয়ে গেছে, তাহলে এই সমস্যা কেন হচ্ছে। তখন আবার আর একজন হুজুরের কাছে যান, উনি কুমিল্লার দাউদকান্দির একজন হুজুর, তাকে যখন এই বিষয়টা বলা হয় উনি কিছু আমল দেন, সেই আমলগুলো ওনারা করা শুরু করেন। আর ওই হুজুর বলেন একটা ভয়ানক কথা, সেটা হচ্ছে এই যে সজীব ভাইয়ের মা, উনি যখন ওই জিনিসটা দেখেছেন, ওই জিনিসটার সাথে চোখাচোখি হয়েছে, এরপর থেকে ওই ভয়ানক পিশাচ শ্রেণীর ওই মহিলা জিনটা, ওই জিনটা সজীব ভাইয়ের মায়ের উপরে ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা কোনো মানুষ করেনি, এটা জিন করেছে, মূলত ক্ষিপ্ত হয়ে যে তারা এই বাড়িতে আছে। তো হুজুর যখন এই কথা বলেন, তখন আগের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বলেন যে এরকম একজন হুজুর তো বলেছিলেন যে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন, তখন ওই হুজুর বলেন হ্যাঁ তার কথা সত্য, ওখান থেকে তারা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু কিছু কিছু জিন থাকে না যে তারা আসল জায়গা ছেড়ে যেতে চায় না, মানুষদের মধ্যে কিছু থাকে, কোনোভাবেই নিজের বাপ দাদার ভিটামাটি ছেড়ে কোথাও যেতে চায় না, যত যাই হোক না কেন সেটাই আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। মূলত জিনদের ওই বংশের মধ্যে এই পরিবারটাও একই রকম ছিল যে তারা কোনোভাবেই এই জায়গাটা ছেড়ে যেতে চায় না, বহুকাল ধরে আছে, তো এখানে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে, এই জন্য তারা কোনোভাবেই যেতে চায় না। আর ওখানে যেই লোকজন আসা যাওয়া করে, বিশেষ করে রাতের বেলা, ওদেরকে কেউ দেখে ফেললে ওরা খুব ক্ষিপ্ত হয়, যেহেতু এই পরিবারের উপর এমনিতেই ওরা ক্ষিপ্ত ছিল, এই ক্ষিপ্ততার প্রতিশোধ হিসাবে প্রথম শিকারটা তারা এই সজীব ভাইয়ের মাকে বানানোর চেষ্টা করেছে। এই জন্য ওই জিনটা সজীব ভাইয়ের মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, যার কারণে উনি অসুস্থ এবং কোনোভাবেই ওনাকে সুস্থ করা যাচ্ছে না। তবে ওই হুজুর বেশ কিছু আমল শিখিয়ে দেন এবং এগুলো করে যেতে বলেন, যেটা উনি এখনো করে যাচ্ছেন। এরপর কিন্তু দিন চলছিল, টুকটাক কোনো ঘটনা তো ঘটতেই পারে। আর একটা ব্যাপার হয় কি, একদম রিসেন্ট ঘটনা, সেটা 2023 সালে সজীব ভাইয়ের বিয়ে হবে, বিয়ের ঠিক আগের রাতের ঘটনা, বিয়ের আগের রাতে, মানে পরের দিন বিয়ে, বিয়ের আগের রাতে বাড়িতে মেহমান আসছেন, তো হয় কি ওই যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমে সজীব ভাইয়ের বোন গিয়েছেন, বোন যখন গিয়েছেন ঢোকার সাথে সাথে একটা মহিলা কণ্ঠ সজীব ভাইয়ের বোনের কানের কাছে এসে বলছে, কিরে মা কেমন আছিস, অনেকদিন তো আসিস না এই বাড়িতে, যাক ভালোই হলো তোর সাথে দেখা হয়ে গেল। যখনই এই কথা সজীব ভাইয়ের বোন শুনেছেন, উনি তো ওরে বাবা গো মা গো বলে চিৎকার দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বাইরে ছোটাছুটি শুরু করছেন, যে আমারে মেরে ফেললো, খেয়ে ফেললো, ওয়াশরুমের ভিতরে কে যেন কথা বলে। তখন বাড়ির তো মেহমানরা ছিলেন, এই ধরনের হঠাৎ করে মারাত্মক ভয় পান, যে কেউ ভয় পাবে, ওয়াশরুমের ভিতরে অন্ধকার একটা জায়গার মধ্যে কেউ যদি হঠাৎ করে কানের কাছে সেই ধরনের কথা বলে, যে কোনো সুস্থ মানুষেরই তো হার্ট ফেল করে মারা যাওয়ার কথা। তো উনি হঠাৎ করে এই ভয়টা পেয়েছেন, ওনার অবস্থা তো খারাপ হয়ে যায়, মানে ওনার খিঁচুনি উঠে যায়, মানে ভয় পেয়ে যা হয় আর কি। তো যাই হোক, ওনাকে সবাই শান্ত করার চেষ্টা করেন, যে যেটা দোয়া দরুদ জানতেন ওনাকে ওরে ফু দিয়ে একটু স্বাভাবিক করা হয়। এখন এই সমস্যা তো চলতে পারে না, বিয়ের আগের দিন এই ঘটনা ঘটলো, তখন সজীব ভাইয়ের বাবা উনি চিন্তা করছেন যে পরের দিন তো বিয়ে, ওই হুজুরদের তো দাওয়াত করেছেন, বিশেষ করে ওই যেই শাহবাজপুর বাজারের মসজিদের ইমাম সাহেব উনাকে দাওয়াত করেছেন এবং আরো কিছু আলেম ওলামাকে দাওয়াত করেছেন, তারা তো আসবেন, চিন্তা করছেন যে আজকে রাত্রে কাউকে বিরক্ত করবো না, পরের দিন যেহেতু সবাই আসবেন এই বিষয়ে কথা বলবো। তো পরের দিন বিয়েতে ওনারা আসেন, একটা পর্যায়ে গত রাত্রের ঘটনাটা সবকিছু হুজুরদের কাছে খুলে বলা হয়। তখন শাহবাজপুর ওই বাজার যে মসজিদের ইমাম সাহেব উনি এই বিষয়টা শোনেন, শোনার পর উনি আরো যারা আলেম ছিলেন তাদের সাথে কথা বলেন, এর মধ্যে একজন আলেম বলে ওঠেন যে এই সমস্যার সমাধান হবে। সাধারণত যারা এরকম নিজের ভিটেমাটি আঁকড়ে ধরে থাকতে চায় জিনদের মধ্যে, তো এদেরকে সম্মানজনক বিদায় দেওয়ার একটা উপায় আছে, বিশেষ করে এরা তো পিশাচ শ্রেণী জিন। তোমরা দুটো ছাগল বা খাসি যেটাই হোক না কেন, এই দুটোকে জবাই করে তার রক্ত এই গর্তের মধ্যে ফেলে দিতে হবে। এই যে গর্তের মধ্যে তারা ময়লা আবর্জনা ফেলে, মূলত এই জায়গা দিয়ে ওরা থাকে, তো তো ওরা কি করবে, ওই রক্তটা খাবে। খাওয়ার পর ওরা তোমাদের উপর খুশি হয়ে চলে যাবে। জবাইটা কিন্তু শরীয়ত সম্মত ভাবে করতে হবে এবং কালো সাদা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মূলত জবাইয়ের উপযোগী যে কোনো দুটো খাসি বা ছাগল হলেই হবে। একটা খাসি সজীব ভাই 2023 সালে 8,000 টাকা দিয়ে কিনে এনেছিলেন, আর একটা খাসি এই সজীব ভাইয়ের বোন যিনি ভয় পেয়েছিলেন উনি নিজেই বেশ কয়েকটা খাসি পালতেন, তো একটা খাসি উনি দিয়ে দেন। এরপরে ওই দুটো খাসি জবাই করা হয়, জবাই করে ওই রক্তটা ফেলে দেওয়া হয় এবং যে মাংসগুলো, এই মাংসগুলো গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে ওই ধরনের বড় ধরনের কোন সমস্যা ওনারা ফেস না করলেও ছোটখাটো কিছু আলামত ওনারা টের পান। এর মধ্যে সজীব ভাই কি করেছিলেন, এই যে ওয়াশরুমে যখন ওনার মা এবং নানি ভয় পেয়েছিলেন, উনি 2011-12 সালের দিকে একবার রাতের বেলা ওই ওয়াশরুমে ইচ্ছাকৃত ভাবে গিয়ে পরীক্ষা করার চেষ্টা করেছিলেন যে ঘটনা কি ঘটে। উনি নাকি ওয়াশরুমে যখন গিয়েছেন ওনার কাছে মনে হলো মাথার উপর থেকে একটা দমকা বাতাস এসে ওনার শরীরে লাগলো এবং লেগে ওই বাতাসটা ওয়াশরুমের আর একটা পাশ দিয়ে বের হয়ে গেল। ওই পাশটা তো আটকানো ছিল, মনে হলো টিন ভেঙে বের হয়ে গেল। তো উনি এই জিনিসটা দেখার পর, উনি তো ওয়াশরুমে ঢুকেছিলেন জাস্ট কি হয় পরখ করার জন্য, তো ঢোকার সাথে সাথে এই ঘটনা ঘটেছে, উনি তো দ্রুত দৌড়ে বাইরে বের হয়েছেন। এটা কিন্তু 2011-12 সালের ঘটনা আর কি। তো ওই যে ওয়াশরুমটা ওনারা যে নতুন বাড়ি তৈরি করেছেন, তো বাড়ি তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করেছিলেন, তো অদ্ভুত ব্যাপার হলো বা কাকতালীয় ব্যাপার যেটাই বলি না কেন, নতুন যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমের যে জায়গাটা, এই জায়গাটা আগের ওয়াশরুমের জায়গাটা একই রকম ভাবে মিলে যায়। মানে কাকতালীয় ভাবেই হোক বা যেভাবেই হোক, ওয়াশরুম আগে যেই অবস্থায় ছিল নতুন বাড়ি করার সময়, নতুন করে ওয়াশরুমটা ঠিক ওই জায়গাতেই নাকি তৈরি করতে হয়েছিল। তো এভাবেই চলছে এখনো নাকি মাঝে মাঝে সেই জিনেরা ফেরত আসে। তো হুজুরটা বলেছিলেন যে বহুকাল আগে থেকে ওরা বসবাস করে, তো এই জায়গার একটা মায়া রয়েছে, তাদের ত্যাগ করতে পারে না, এই জন্য মাঝে মাঝে তারা ফিরে আসে। আর ফিরে আসার সময় যদি কারোর সাথে দেখা হয় ওরা রাগ করে, ওরা চিন্তা করে যে আমাদের জায়গার উপরে মানুষ থাকে, এই জন্য রাগ করে ওরা মাঝে মাঝে ভয়টয় দেখায় বা ভয়ের কথাবার্তা বলে। খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, হুজুরটা এটা বলছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এ পর্যন্তই ছিল। আমার কাছে কিন্তু একটি ব্যাপার একটু অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে যে আমরা যেমন নিজেদের বাড়ির প্রতি একটা মায়া রয়েছে, নিজেদের বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না, বাপ দাদার ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চাই না, ঠিক তেমনি জিনদের মধ্যেও ওরা দীর্ঘকাল একটি জায়গায় বসবাস করতে করতে সেই জায়গার প্রতিও মায়া সৃষ্টি হয়ে যায়, ওই জায়গা ছেড়ে কোনোভাবেই যেতে চায় না। অনেক সময় দেখা যায় যে সরকার বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে নেয়, সেই জায়গার ন্যায্য মূল্য বা আরো বেশি মূল্য পাওয়ার পরেও ওই জায়গা ছেড়ে আসতে কিন্তু মানুষের কষ্ট হয়। যদিও বা সরকার জনকল্যাণের জন্য সেই জায়গাগুলো অ্যাকোয়ার করে, যেটার মূল্যও দিয়ে দেয়, কিন্তু কেন আমরা ওই জায়গা ছেড়ে আসতে গেলে কষ্ট পাই, যদিও বা মূল্য তো পাচ্ছি, কারণ হচ্ছে ওই জায়গাতে আমাদের স্মৃতি রয়েছে। ঠিক তেমনি জিনেরা তাদেরকে ভোগ দেওয়ার মাধ্যম দিয়ে ওখান থেকে তাদেরকে বিদায় করলেও ওই যে একটা মায়া, ওই মায়ায় তারা বারবার ফেরত আসে, আর ফেরত আসলেই অনেক ভয়ানক ঘটনাগুলো ঘটতে থাকে। সজীব ভাইয়ের মা কিন্তু এখনো অসুস্থ, ওই যে জিনেরা যে তার উপর কুফুরি করেছিল, কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেটার প্রভাবে উনি এখনো অসুস্থ। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার তার কোনো রোগ ধরতে পারে না, কিন্তু হুজুররা বলেছিলেন যে ওনার এই কারণে হয়েছে। উনি আমল করছেন, অসুস্থ হন, একটু ভালো হন, এখন অনেকটা ভালো হলেও ওই প্রভাব কিন্তু ওনার কাটে নাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে দ্রুত সুস্থতা দান করুন। আর ইয়াসিন আহমেদ ভাই বলেছেন যে ওনাদের ওই গ্রাম সংলগ্ন, তারপরে এই যে মিয়ার বাড়ি দিঘি সংলগ্ন আরো বেশ কিছু জায়গা নিয়ে অনেক ঘটনা রয়েছে, উনি পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো আপনাদের হোল ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠাবেন। ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন আহমেদ ভাইকে, খুবই ভয়ানক ঘটনা আপনি পাঠিয়েছেন। আশা করছি লিসেনারদের এই ঘটনা শুনে ভয়ের এক ভিন্ন জগতে নিয়ে যেতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি শেষ করতে চাচ্ছি। আগামীকাল কিন্তু ফ্রাইডে স্পেশাল এপিসোড রয়েছে, শুনতে ভুলবেন না। আর শনিবার আমাদের হরর নাইট এপিসোড তো রয়েছেই, এপিসোডগুলো শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তার লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorror@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে afnandahorrworld afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, লাইক বাটনটা প্রেস করে দিতে পারেন, আমাদের এই ভিডিও লিঙ্কটাও শেয়ার করে দিতে পারেন। আমার আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনার্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহানুভবতা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান্দা হরওয়ালের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।